This track was downloaded from FusionBD.com.
Tormani, poi.
পৃথিবীর অপার রহস্যময় বিজ্ঞানশীল রহস্যের চট খুলছে প্রতিদিন। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্ব সৌগণে। আমাদের দর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনায় সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডরের 162তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। সময় রাত 12টা বেজেছে এবং অনেকটাই গভীর রাত। এই গভীর রাতে যারা এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং যারা শুনছেন ডর হন্টেড ভয় প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি ডর বাংলাদেশের হন্টেড ভিত্তিক একটি রেডিও শো, যেটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে টানা ঘটনা, দুর্ঘটনা কিংবা অনুপ্রেত ঘটনা কিংবা অবৈজ্ঞানিক ঘটনা যা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে চলে কিংবা আদৌ ঘটে না, এইসব ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই। 102তম পর্বটি সুমন এবং শান্ত যেখানে বসে ধারণ করেছে সেটা হচ্ছে কেরানীগঞ্জের ধলেশ্বর। এখানে কি ঘটেছিল বা এই জায়গাটিতে যাওয়ার পরে আমাদের এক্সপিরিয়েন্সটা কি হয়েছিল এবং ওখানে আমরা কিভাবে গিয়েছি সবকিছুই আমরা শুনবো অনুষ্ঠানের শুরুতে। সুমন এবং শান্ত সেখানে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট এবং তারপর পর আমরা ধীরে ধীরে আজকের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করব। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে মোট 4 জন অতিথি, গিয়াসুদ্দিন, ওসমানী, সেলিম রায়হান এবং সার্থক। শুরু করছি ডরের মূল পর্ব।
অবশেষে জার্নি আবারও শুরু হয়ে গেছে এবং আবারও রাস্তায় আছি আমরা, বুঝতেই পারছি এত আওয়াজের মধ্যে। তবে শুনুন, একটা ব্যাপার কি জানো, আজকে আমাদের একটা ডিসিশন নেওয়া খুব ভুল হয়েছে। সেটা হচ্ছে যেরকম ওয়েদার ছিল আমরা গাড়িতে করে না গিয়ে যদি রিক্সায় করে বা ভেঙে ভেঙে যেতাম অনেক বেশি এনজয় করতাম, ভেঙে যাওয়া যেত কিন্তু মানে ওয়েদারের যে অবস্থা কখন বৃষ্টি হলে কখন কি হয় আগে এক্সপিরিয়েন্স তো ভালো না। হ্যাঁ, লাউ ছিল ঠিক হয়। তো এই মুহূর্তে কিন্তু জানত আমরা যে যানজটে আসতে আসছি এবং গাড়ির ভেতরে আসছি, জানি না মানে সবাই আমাদের কথাবার্তা ভালো চলে যাচ্ছে। তবে আমরা মোটামুটি আমার তো গত একটু যে আচ্ছা, তবে একটা ব্যাপার কি আসলে মানে রাতের বেলা দেখা যাচ্ছে ঢাকা রাস্তাটা খালি থাকে, কিন্তু এই যে রুটটা ধরে আমরা যাচ্ছি এই রোডের প্রবলেম হচ্ছে কি যে রাতের বেলা অনেক ট্রাক চলে, অনেক ট্রাক ঢাকার বাইরে স্টপ করো দেখো সিগন্যাল মনে ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি ছাড়েন তো সিগন্যাল তাড়াতাড়ি পার হতে হবে। এখন
তুমি ভয় দেখিয়ে দিয়েছেন আমাকে। গাড়িতে করে আমরা পৌঁছাই কেরানীগঞ্জের ডলেশ্বরে।
ফাইনালি মজাদার একটা জার্নির পর চমৎকার একটা জায়গা আসছে। হ্যাঁ,
আসলে চমৎকার, যদিও অনেক ভুতুরের জায়গা কারণ কাউকে আমি দেখতে পাচ্ছি না, তুমিও দেখতে পাচ্ছ না।
ডেফিনেটলি আমরা ভুতুরের জায়গা না হলে যাই না, আমরা এমনি এমনি কোথাও বেড়াতে যাই না। তবে এই এলাকাটায় অনেক আগে ডর টিম আরো কয়েকবার এসে গিয়েছিল, তবে এবারও ওই এলাকারই কিন্তু ভিন্ন একটা জায়গায় আমরা এসেছি এবং শান্ত নীরব একটা রাস্তা ধরে আমি আর শান্ত এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। আমাদের টিম যদিও আগে থেকে আসছে সেই জায়গাতে
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এবার ভিন্ন একটা ঘটনাও কিন্তু রয়েছে আমাদের জায়গাতে যাচ্ছে।
চমৎকার একটা জায়গা, মানে আপনি মানে আমার সবচেয়ে পছন্দ হচ্ছে এই জায়গাটা এবং এর যে ব্যাকগ্রাউন্ডটা, যে ঘটনাটা আমার রিয়েলি অনেক ভালো লেগেছে। আমি শুনে খুব খুশি হয়েছি যে জায়গাটাতে আসতে পেরে। তবে আপাতত আমাদের ছোট্ট আরেকটু পথ বাকি আছে যেটা আমি আর শান্ত হাঁটতে আসতে এই অদ্ভুত রাতে আপনি বুঝতে পারছেন জিজি বোকার শব্দ চতুর্দিকে কিভাবে মানে প্রচন্ড ভাবে শোনা যাচ্ছে। যে আমরা ঢাকার খুব বেশি দূরে না এমন একটা জায়গায় এই ধরনের একটা নীরব পরিবেশ পেয়েছি
এবং আশেপাশে প্রচন্ড পরিমাণ খালি প্লট রয়েছে, মানে বাসা দেখাই যাচ্ছে না বলা যায়।
এবং আমরা কোথায় আছি এটা অনেকেই বুঝে গেছেন, এবং ধীরে ধীরে আমরা আরো বলছি কোথায় আছি, কোথায় হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা যাই সেই জায়গাতে পৌঁছাই, পৌঁছে আজকে মূল জার্নি আমরা স্টার্ট করি। কিছুক্ষণের মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই আমাদের মূল গন্তব্য আজকের স্পটে। কেমন আছেন সবাই? আশা করি মানে বেশ ভালোই আছে, তাই না?
ভালো থাকাটাই স্বাভাবিক,
জায়গাটা জার্নিতে আসছে, জায়গাটা পছন্দ হয়েছে নিশ্চয়ই। খুব দুঃখিত সাউন্ড যদিও আসছে না, একটু আমাদের সাউন্ডের চেক আপটা এখনো বাকি আছে, মানে সাউন্ড চেক করাটা এখনো বাকি আছে, কথা আমরা এই জন্য শুনতে পাচ্ছি না। বাট মনে হচ্ছে যে সবাই বেশ ফুরফুরে মেজাজে আছে এবং জায়গাটা চমৎকার, কিন্তু সেই সাথে অনেক ভয়ঙ্করও। কিন্তু
দেখা যাক কি কি আজকে ভয়ঙ্কর ঘটনা আমরা শুনতে যাচ্ছি।
খুশি হয়ে যাচ্ছেন এই আড্ডা আজকে ডট এখানে ধারণ করা হচ্ছে বলে, আপনি যদি একা থাকতেন এই জায়গার মধ্যে তখন কিন্তু সেই আনন্দটা একটু অন্য লেভেলে চলে যেত। তো যাই হোক, আমরা শুরু করি শান্ত।
হ্যাঁ,
জার্নি শুরু হয়ে গেল এবং আমরা খুব এক্সাইটেড এই মুহূর্তে জার্নিটা শুরু করার ক্ষেত্রে, কারণ অনেকগুলো গেস্ট আমরা পেয়েছি আজকে এবং প্রত্যেকেরই আমরা জানি যে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে এবং সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। এবং সেই এক্সপিরিয়েন্স শোনার জন্য আজকে আমরা এই জায়গাটাতে চলে এসেছি এবং জায়গাটারও একটা নিজস্ব ঘটনা রয়েছে যেটা আপনারা ধীরে ধীরে জানতে থাকবেন এবং দরের শেষ পর্যায়ে গিয়ে আমরা পুরো ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরব। তবে আপাতত আমরা কোনো কথায় না গিয়ে আমরা সরাসরি ঘটনার দিকে যেতে চাই এবং যেই অতিথিরা আছে তাদের সাথে আমরা এক এক করে পরিচিত হব এবং তাদের ঘটনাগুলো জানব। এবং তার আগে বলতে চাই যে আপনি যদি দরে জয়েন করতে চান, যারা দরে এখনো পর্যন্ত আসেননি বাট দরে বলার মতো যথেষ্ট ঘটনা আপনার জানা রয়েছে, প্লিজ আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09613892892। এই নাম্বারে ফোন করলে আপনি বর্তমানে কোথায় থাকেন, আপনার নাম আর আপনি কি করেন, এই ইনফরমেশনগুলো দিয়ে আর আপনার ব্যবহৃত যেই ফোন নাম্বারটা সবসময় ব্যবহার করেন সেই ফোন নাম্বার দিয়ে আপনার ঘটনাটা সংক্ষেপে রেকর্ড করবেন। জাস্ট মূল অংশটুকু বললেই হবে, পরবর্তীতে ডর টিম আপনার সাথে যোগাযোগ করবে। তাছাড়া আপনি যদি ফেসবুকে যোগাযোগ করতে চান, আমার ফেসবুক পেজ রয়েছে আর জে সুমন, www.facebook.com/rjsuman SUMAN, এখানে এসেও আপনি যোগাযোগ করতে পারেন। চলুন আমরা মূল জার্নি স্টার্ট করি এবং আমি সুমন আর শান্ত সাথে আছে, এরা নিশ্চয়ই অনেকেই জানেন এবং এবার আমরা আপনাদের পরিচয় জানি। শুরুতে যেহেতু আমরা আপনাকে দিয়ে স্টার্ট করছি, আমরা প্রথমে আপনার পরিচয়টা জানি।
আমি গিয়াসুদ্দিন, রিটায়ার্ড ডিফেন্স সার্ভিস, বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি।
ওকে, তো আমরা আজকে দরে এমন একজন অতিথিকে পেয়েছি, মানে বিশেষ করে আমার আর শান্তর যদি বয়সের কথা হিসাব করি আমাদেরও মানে দ্বিগুণ বয়সের একজন মানে ব্যক্তি, এবং ওনার আরও একটা পরিচয় আছে, উনি একজন মুক্তিযোদ্ধা। তো সেই জায়গাটা থেকে অনেক সম্মানের জায়গায় উনি রয়েছেন, আমাদের সম্মানের জায়গায়, পুরো দেশের মানুষের সম্মানের জায়গায়। তো সেই দিক থেকে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই আপনাকে এবং এবার আমরা আপনার ঘটনায় যেতে চাই, আপনার এক্সপিরিয়েন্স গুলো আমরা একটু শুনতে চাই।
আমার দীর্ঘ বয়সে অনেকগুলি এক্সপিরিয়েন্স আছে আপনার ভূত পেত্নি আত্মা প্রেত্যত্তা সম্বন্ধে। জীবনের প্রথম যে ঘটনাটা, সেই ঘটনাটা আমি এখন বলবো। তখনকার আমার বয়স 10-12 বছর হবে, সন্ধ্যা মাগরিবের নামাজ এমন একটা সময়, গরমের সময়, গরমের দিন। আমার চাচাতো বোন নাম শাহানা, বর্তমানে নারায়ণগঞ্জ থাকেন, উনি আমাকে আমার সামনে দিয়ে যাইতেছে, সুন্দর শাড়ি পরা, বলতেছে যে নিবি, আমাকে কিছু একটা দিতে চাইতেছে, নিবি আয়। যখন আমাকে কিছু দিতে চাইতেছে নিবি আয়, আমি তার পিছু পিছু যাইতেছিলাম, কিন্তু আমি এত দ্রুত যাইতেছি অথচ তাকে আমি ধরতে পারতেছি না। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা জঙ্গলের মতো ছিল, যেখানে বর্তমানে চানমিয়াদের বাড়ি, এই জঙ্গলটায় ঢুকে গেল শাহানাপা। আমি পিছনে পিছনে ঢুকলাম, ঢোকার পরে হঠাৎ শাহানাপা অদৃশ্য নাই। আমি হতবিহ্বল, আমি কেঁদে দিলাম, গলা দিয়ে সুর বের হইতেছে না। এর মধ্যে এক সাউন্ড আসতেছে, বলে নে ধর, কিছু একটা দিতেছে। বাট আমি কাউকে দেখতেছি না,
শব্দ পাচ্ছি,
হ্যাঁ শব্দ পাচ্ছি। আমি হাতটা ছোড়াছুড়ি করতে দিয়ে এর মধ্যে আমার গলায় একটা মানে হাত আসলো, এই হাতটা মানে স্বাভাবিক মানুষের হাত না, অস্বাভাবিক একটা হাত, খসখসা এবং লোম জাতীয় লোম লোমস্র। গলা চেপে ধরছে বলা যাবে না, আবার বলা যাবে যে গলা চেপে ধরছে, শব্দটা আমাকে বন্ধ করার জন্য। আমি চিৎকার করতেছিলাম, যদিও আমার গলা থেকে স্বর বের হতে ছিল না, তখন আমার চিৎকার শুনে আমার মা আমাকে নিয়ে আসলো। মা বলছে যে আমি নিয়ে আসছে, তখন আমি মোটামুটি অচেতন ছিলাম। কিন্তু
ওনারা কি অবস্থায় গিয়ে পেয়েছে?
আমাকে মা বলেছে যে আমি হাত পা ছোড়াছুড়ি, আমি শোয়া অবস্থায় বাট হাত পা ছোড়াছুড়ি করতেছিলাম। আমাকে নিয়ে আসার পরে আমার ইন্দ্রা ছিল, টিউবওয়েলের বর্তমান ইন্দ্রার কূপ, কূপের থেকে পানি উঠাইলে কুয়া ছিল, কুয়া থেকে পানি উঠাইছে, উঠানোর পরে আমাকে গোসল টোসল করাইছে, করানোর পরে নিয়ে যায় শোয়াইছে। তখন দেখছে যে আমার গলায় একটা মানে হাত চাপে, যেটা হাতের স্পষ্ট সাপটা আমার গলার মধ্যে আছে।
মানে আমি একটু যদি ভুল বুঝে না থাকি, মানে এমন হয়েছে যে সন্ধ্যার দিকে ওনারা দেখেছে আপনাকে যে আপনি ওই মাটিতে শুয়ে জঙ্গলের ভেতরে হাত পা ছোড়াছুড়ি করছেন?
না, এটা জঙ্গলের ভিতরে বাজারের ভিতরে মানে মাটি ছিল না, বাজারের মানে ওই করুল টরুল যেটা যে আছে ওইগুলি ছিল। আমি মানে অচেতন অবস্থায় ছিলাম, যেখানে মানে স্বাভাবিক মাটি তো ছিল না।
ওকে, তারপরে কি হলো?
তারপরে আমাকে নিয়ে আসার পরে আমার মা আমাকে শুয়ে দিছে, বিছানায় শুয়ে আছি, আমার জ্বর আসছে। শেষ রাতে আবার শুনতেছি এই গ্যাস নিবি জ্বর, ওই যে কণ্ঠটা আগে পেয়েছিলাম সেই কণ্ঠটা। তো তখন আমি চিৎকার করলাম, ঘুমের থেকেই চিৎকার করে উঠছে। তার মা উঠছে, তারপরে বাতাসটা তাক দিয়েছে, যাই হোক এটা ছিল আমার প্রথম এক্সপিরিয়েন্স। আমি ভয় পেয়েছিলাম, তিন চার দিন আমার জ্বর ছিল নিকটস্থ।
তখন আপনার আপা কোথায় ছিল? মানে
পরে সত্যিকারের আপা আমার কাছে আসছে সকালে, যখন আমার সামনে, তখন আমি বলতেছি বলে দেও, তখন আমার আপা বলতেছে কি দিব রে তোরে, যে আবার এখনো আমাকে মানে মাতৃস্নেহে বড় করছে, তোকে কি দিব, আমি তো তোকে কিছু দিতে চাইনি, কি চাস তুই?
তার মানে ওই দিন উনি ছিলই
না, বাড়িতে ছিল বাট ওই ওই ব্যক্তিতে উনি ছিলেন না, উনি ছিলেন না। যে আমি প্রথম যে আপাকে দেখেছিলাম যখন আমাকে টুটি চেপে তুললো, তখন কিন্তু সে আপা না, লোমর্ষ একজন ব্যক্তি যার
কোনো কিছু একটা আপনার আপারই রূপ ধরে,
রূপ ধরে
কোনো কিছু করতে ক্ষতি করতে চেয়েছে,
কোনো ক্ষতি করতে চেয়েছিল, হয়তো বা আমার জীবন নাশের একটা কারণ হয়েছিল।
তো এইটা হচ্ছে আপনার ছোটবেলাতেই
টেন ইয়ার্স ওল্ড যখন ছিলাম তখন।
এরপরে আর কি ঘটনা?
এরপরে আমার এই রোগটা থেকে নিরাময়ের জন্য, শেষ করার জন্য নিকটস্থ কবিরাজ, তখনকার কবিরাজকে বিষয়ে মানে প্রায়োরিটি বেশি দিত এলাকার লোক, কবিরাজ প্রথমে ইন্তাজল নামে এক কবিরাজ আছে, সে আমাকে ট্রিটমেন্ট করে ইন্তাজল না পাই, ইন্তাজলের যে গুরু আছে তোমেশ নাম, তার বাড়ি হচ্ছে শিলিগুড়ি, শেরপুর জেলার শিলিগুড়ি থানার দয়ারপাড় গ্রামে কোখরাপাড় একটা বিল আছে, বিলের উপরে সে আমাকে ঝাড়ফুঁক দিয়ে বেশ কিছু ঠিক করার চেষ্টা করছে। আমি ঠিক হয়েছি কিনা বলতে পারবো না। পরবর্তী সময়ে এই তোমেশ কবিরাজের বিষয় নিয়ে আমার মস্ত বড় একটা কাহিনী আছে,
আপনি কাহিনীটা শুনবেন,
কাহিনীটা শুনবেন। আমি এখন বলতে পারবো না যে তখন আমার বয়স কত ছিল। আমার এই প্রথম ঘটনাটা ঘটে যাওয়ার বেশ কিছুদিন পর আমার ইচ্ছা হলো যে আমি কিছু কবিরাজি শিখব, কবিরাজ তো কবিরাজ ছিল, অনেক কিছু জিন করি পেটনি ছাড়াতে পারে, আমি কবিরাজি শিখব, এই একটা মুখ আমাকে ভেতর কাজ করতেছিল। পরে আমি এই তোমেশ কবিরাজের শরণাপন্ন হইলাম যে কাকা আমার কিছু শিখাও, সে বলতেছিল তুই পাবি না, ভালো না, শিক্ষিত মানুষ বান্দাদার শিক্ষিত মানুষ ওই লাইনটা যা এলে ভালো জিনিস না। তারপর আমি আসল বান্দা অনেকদিন থাকার পরে সে একদিন আমাকে বললো যদি শিখতে চাস তাহলে হিন্দুদের ছোট বাচ্চাদের যেটা মাথা পুরাই দেয় বাচ্চাদের মাথার খুলি লাগবে, তুই খুলি নিয়ে দিবার পাবি। আমি বললাম যে এটা কি করে সম্ভব, কবে মরে আর কবে পাওয়া যায়।
পরে তো আপনি খুব যেহেতু আগ্রহ তো আপনি রাজি হয়ে যান কবিরাজের সেই অপারে?
না কবিরাজের অপারে কি, আমি নিজেই কবিরাজকে বলছি বলে ঠিক আছে আর তুমি আমাকে যদি বলো যে ওখানে পাওয়া যাবে তাহলে আমি তোমাকে এটা আনিয়ে দেবো যেহেতু আমার শিখতে হবে। তো ঘটনার দিন আমাকে কবিরাজ বললো যে আগামীকাল, সেদিন ছিল সোমবার, আগামীকাল মঙ্গলবার একজন লোক মারা গেছে সোমবারে, ওকে ওই পাগলাপাড়ার পশ্চিমে মরাকান্দা একটা বিরাট শ্মশান ঘাট, এই শ্মশানে শ্মশানে আপনার দাহ করা হয়েছে। এরা নিম্নবিত্ত হিন্দু যার জন্য এদের সম্পূর্ণ দাহ করা হয় না, এদেরকে অর্ধপুরা যায় অর্ধ দাহ করা হয়। এদের দেহটা সম্পূর্ণ মাটিতে পুঁতে দিয়ে মাথাটা শুধু আগুনটা আগুনে মুন্ড পুড়াই দেয়, পুড়াই দেওয়ার পরে পুরাটা শরীর বশীভূত হয় না। তো ওখানে ওই মাথাটা আছে, আমাকে বলে দিল তুই সন্ধ্যার পরে গিয়ে নিয়ে আসতে পারবি, যদি পারস তে তোর কপাল ভালো আমি তোর শিক্ষা দিব। ঠিক আছে, আমি পরদিন কাউকে না বলে যথাসময় আমি রওনা করলাম। সেটা ছিল আপনার শীত শেষে, এখনো বৃষ্টি বাদল হয়নি, বেশ গরমের দিন। আমি যাইতেছিলাম, যাইতে 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 মাগরিবে নামাজের সময় আমি ওই শ্মশান ঘাটিতে যাই পৌঁছলাম এবং সন্ধ্যার আগেই এই জায়গাটা আমি রেখে করতে পারলাম, বের করতে পারলাম যে এখানে এটা পুরো গেছে। তারপরে সন্ধ্যার মাগরিবের আজান দিল, আমি ওই কবরস্থান বলা যাবে না যে গর্তটাতে পুঁতে রাখছিল সেই গর্তটার কাছে গেলাম এবং লাকড়ি টাকড়ি যে পুরো খুলিগুলি ছিল পর্দ পুরা এগুলি সরাইয়ে মাথার খুলিতে হাত দিলাম। যখন মাথার খুলিতে হাত দিলাম সাম্বরি কেউ একজন পিছন থেকে বলতেছে ওটা ধরিস না ওটা নিস না, আমি অনুমান করলাম যে এটা কে বলতেছে কি বলতেছে। আমি আরেকটু স্তব্ধ হলাম এবং জানতে চেষ্টা করলাম, বুঝতে চেষ্টা করলাম এটা আসলে কি, ওই থেকে আসতেছে সাউন্ডটা। সাউন্ডটা দেখলাম যে একটা আমার মনে হলো যে আমার যাদব নামে একজন লোক ছিল ওই শ্মশান ঘাটিতে, তাকেও মানে দাহ করা হয়েছে। এই কোনো ক্রমে এই যে বাচ্চাটার আমি খুলিটা নিতে গিয়েছি সেই খুলিটা যাদবের নাতিদের অর্থাৎ তার ছেলের ছেলে, এটা খুলিটা আমি নিতে গেছি মাথার মুন্ডটা আমি নিতে গিয়েছি, সেই যাদবে বলতেছে যে এই ওটা ধরিস না ওটা নিস না।
আপনার কণ্ঠটা মনে হচ্ছে যে ওই লোকের,
এই এই লোকের হতে পারে। আর আমি আমার সামনে বা সাইডে আমি অনুমান করতেছিলাম এটা যে যেটা আপনার অনুভূতি যেটা কাজ করে সেই অনুভূতিতে কাজ করতেছিল যে এটা যাদব হবে এইরকম একটা, আপনার পুরাপুরি ফেজ আমার সামনে আসলে দৃশ্যমান হয় নাই, অদৃশ্যমানই আছে কিন্তু আমি বুঝতেছি সেটা নিচের পাটা আপনার ঘাড়ের সাথে তখনো লাগা ছিল, আমার ওটা ঘাড়টা মটকাইয়ে তারপরে নিয়ে আসতে হয়েছে। অনেক কিছু লেগে আছিল কিন্তু উপরে যে মাথাটা চুল পুরা গিয়েছে সম্পূর্ণ, চামড়া পুড়ে গিয়েছে, কানটা নাই,
আর শুনতে পাচ্ছি না, মানে চিন্তা করলে ভয় ভয় গা কাটা দিয়েছে।
তারপরে চোখ নাই, আমি যখন খুলে নিয়ে বেরোলাম তখন আমি যখন লাইট পুশ করলাম তখন যে তার চোখ দুটো নাই সে আমার দিকে তাকিয়ে আছে, সে বিপদ সচেহারা।
আর বলার অপেক্ষা রাখে না যে আপনার বর্ণনা শুনে আমরা বুঝতে পারছি কি পরিমাণ বিভৎস হইতে পারে।
তারপর কি বিভৎস? তারপরে আমি ওতে দিছি এবং আমাকে বলতে আছে যে তোর ওটা দিস না ধরিস না। আমি আমার গায়ে একটা গামছা ছিল, গামছাটার ভিতরে পেঁচাই মোটামুটি কোমরের মধ্যে বাঁধলাম। আমি তারপরে স্যান্ডেল আসলো পায়ে পরা, স্যান্ডেল জুড়ে হাতে নিয়ে জুড়ে দিল। তারপরে আসতেছে আস্তে 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 কোনো না কোনো ভাবে সামনে একটা খালের মতো ছিল, খালটা পার পেয়ে আমি ঠিকঠাক মতো আসছি। এসে আমার গোয়াল ঘরের, আমার গরুতে তখন সাত আটটা গরু ছিল, গোয়াল ঘরের পিছনে ঘরের একটা সাদ বারান্দা টাইপের থাকে, ওখানে যে একখানে লুকায় পলে ই করে রাখি, বেঁধে রাখি, যাতে কেউ সহজে না দেখে,
ফ্যামিলির মানুষ
ফ্যামিলির মানুষ কেউ না দেখে। সকালে ঘুম থেকে ওঠার পর আমি পুরো শরীরে জ্বর ব্যথা প্রচুর ব্যথা। তখন আমি শুনতেছিলাম, যখন আমি শেষ রাতে একবার জেগে গেলাম, তখন আমি শুনতেছিলাম যে ওটা ওখানে রাখে আয়, এটা তোর ভালো হবে না, মঙ্গল হবে না। ওনার কথা যা হোক, পরের দিন আমি উঠতে পারলাম না। আমি সন্ধ্যাবেলা বিকালবেলা যাই আবার ওটি দেখলাম যে ঠিক আছে কিনা, দেখি জাস্ট ওই যেভাবে গামছা দিয়ে বাইরে রাখি ওইভাবেই আছে। তারপর দিন আমি খবর দিলাম তমেশকে, কবিরা তোমাদের কাছে এটা পৌঁছাইলাম, এটা আমার ছেগেন ঠিক, এটা কিন্তু খুব বিভৎস একটা কাহিনী, বিভৎস চোখ দুটো আমার দিকে আজও তাকে আছে, আমার মনে হচ্ছে চোখ।
যেই ঘটনাটা আপনি দেখেছেন ওই সময় আপনার মনে হয় আপনি কখনো ভুলতে পারবেন ওই সিনারিওটা?
না, আমি আমি জীবনে ভুলতে পারবো, আমার চোখ আমার দিকে তাকিয়ে আছে, চোখ নাই কিন্তু চোখ আমার দিকে তাকিয়ে আছে, বিভৎস চেহারা, লাল টকটকা চোখ, কিন্তু লাইট মারার পরে যে লাইটের যে ফোকাসটা রিফ্লেক্ট করছে, ওই রিফ্লেক্টটা আমি আরো মানে বেশি রকম ভয় সে কি ভয়, ভয় পেলে যে মানুষের জ্বর আসে সেটা আমার সেদিনই উপলব্ধি হয়েছে যে ভয় পেলে মানুষের জ্বর আসে।
আচ্ছা, তো আপনি ওখানে যাওয়ার পর তারপরে কি কবিরা দিয়ে শিখতে পেরেছিলেন?
না, এটা আমার আর দুর্ভাগ্যক্রমে শেখাটা হয় নাই। পরবর্তীতে আমি ডিফেন্স সার্ভিসে চলে গেলাম, দীর্ঘদিন পরে কবিরাজের সাথে আমার দেখা হয়েছে, বাট আর শেখার আগ্রহও হয় নাই আর শিখতেও পারিনি।
তো আপনার আর ওই পার্টটা আর জানা হয়,
আর আর জানা হয়নি
দুর্ভাগ্যক্রমে কিনা জানি না, আমার মনে হয় যেন সৌভাগ্যক্রমেই হতে পারে যে আপনার শেখা হয়নি এটা, কারণ আমরা যতটুকু এক্সপিরিয়েন্স ডরে পেয়েছি, যত ঘটনা শুনেছি, এগুলোর মানে কিছু আর কখনোই ভালো আমরা পাই না, সবসময় একটা মানে খুব করুণ একটা পরিণতি পেয়েছে। যাই হোক, এটা সময়ই বলতে পারত। তারপরে কি হলো, আপনি যখন ডিফেন্সে জয়েন করলেন, এরপরেও হয়তো আপনার কিছু ঘটনা আছে যেটা আমরা ডক্টরের কাছে শুনেছি?
আমি ডিফেন্সে জয়েন করার পরে বেশ কিছুদিন পরে 1992 সনে আমি চিটাগাং হিলটেক্সে বদলি হই। হিলটেক্সে বান্দরবনের আন্তাপাড়া একটা ক্যাম্প আছে, আন্তাপাড়া ক্যাম্পে আমি ছিলাম, আমার সিনিয়র ছিল দুইজন, তারপরে আমি ছিলাম। তখনকার আমার ধর্মবিদ্যা মানে বিভিন্ন ধর্ম সম্বন্ধে আমার পড়তে আগ্রহ হলো, আর বান্দরবনের হিলটেক্সে যথেষ্ট সময় ছিল, যার জন্য লেখাপড়ার ব্যাপারে একটা সুযোগ ছিল যে পড়তে
ধর্ম সম্পর্কে জানতে
ইচ্ছে হলো। আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ধর্মীয় বই কালেক্ট করি আর পড়ছি, পড়তে 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 একটা সময় খুব ভালো লাগলো, এবং একটা সময় আমার মনে হলো যে আমি একটা গুহা বাস করব। গুহা বাস করা তো কঠিন জিনিস না, হয়তো বা আমার জন্য না, বা হয়তো বা গুহা পাওয়া যায় না বাংলাদেশে। তারপর আমার ইচ্ছে হলো যে আমি গুহা বাস করব। তখন রমজানের সময় ছিল, আমি আন্তাপাড়া ক্যাম্পের পূর্ব উত্তর কোণায় আরেকটা ছোট পাহাড়, পাহাড়ের ভিতর সুরঙ্গ বলা যাবে না, ওটা একটা গুহা, ওই গুহাটা আমি দিনেই নির্ধারণ করে আসি এবং রাতে এশার নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, তার আমি পড়ছি, পড়ার পরে কিছু খাইছি, খাওয়ার পরে আমি ওই নিচে দিয়ে গুহায় গিয়েলাম।
Okay,
চার মিনিটের বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আর যে কি প্রিয়া ডর আপনারা শুনছেন। মাত্র চার মিনিট পর এই অনুষ্ঠানে আমরা আবারও ফিরব, আর এই ফাঁকে আপনাদের সবাইকে বলছি ডরের 102তম পর্ব আজকে প্রচার করা হচ্ছে চারজন অতিথিকে নিয়ে। সুমন ও শান্ত এই অনুষ্ঠানটি ধারণ করেছে কেরানীগঞ্জের ধনেশ্বরে। ফিরছি ঠিক চার মিনিট পর। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চার মিনিট পর আরো একবার স্বাগত। রাত অনেক গভীর, শহরাঞ্চলের জন্য রাতটা যদিও ঠিক ততটা গভীর নয়, কিন্তু গ্রাম অঞ্চলে যারা থাকেন কিংবা শহরতলি এলাকায় যারা থাকেন তাদের জন্য 12:30 বা প্রায় 12:30 অনেক গভীর একটি রাত। রাত যত গভীর হবে ডরের আগমন তত গাঢ় হয়। প্রিয় শ্রোতা, চারজন বন্ধুকে নিয়ে আজকে তো শুনছেন আপনি, এবং ডরের রেসিপি একটু পরে আমরা মনে করিয়ে দেব, কারণ আমরা বিশ্বাস করি ডর মানে আমরা যে বলি ভয়, সেই ভয় পাওয়ার জন্যে একটি বিশেষ ধরনের পরিবেশের দরকার হয়। সেই পরিবেশটি যদি আপনি তৈরি করে ডর অনুষ্ঠানটি শোনেন তবেই কেবল আপনি ডরের মজাটি বুঝতে পারবেন। আমরা আবারও ফিরছি গল্পে, তবে তার আগে আপনাদের বলছি এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, নানা রকমের কমেন্টস হচ্ছে সেখানে, চাইলে পরস্পরের সঙ্গে আপনি ভাগাভাগি করতে পারেন আপনার মতামতগুলো। facebook.com/kibriya.rj আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj ফেসবুকে আছে আরজে কিবরিয়া। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। প্রিয় শ্রোতা, ফিরছি ডরের মূল গল্পে আরো একবার। ডর,
আমি গুহায় গিয়ে তাহাজ্জুদ নামাজ পড়েছি এবং এবাদত পর্যন্ত দিয়ে যা করার মোটামুটি কিছু করলাম। হঠাৎ একটা অস্পষ্ট শব্দ, আলহামদুলিল্লাহ এইরকম ধরনের একটা শব্দ আসলো। আমি শব্দটার দিকে চাইলাম, আমার ধ্যান ভঙ্গ হইল। শব্দটার দিকে খেয়াল করতে গিয়ে দেখি কেউ নাই, হাতের দিকে তাকাই দেখলাম যে প্রায় ফজর নামাজের সময় হয়ে আসে। মনে করলাম যে এখন তো আমার ক্যাম্পে আবার কেউ খোঁজাখুঁজি করবে, তাই তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বেরিয়ে আসতেছিলাম। যখন বেরিয়ে আসি আমি গুহা থেকে এক কদম সামনে গিয়েছি, এর মধ্যে দেখি দুইজন মানুষ সাদা পোশাক, বিরাট বিরাট দেহ তাদের, লম্বা,
মানে স্বাভাবিক মানুষের চেয়ে
অনেক লম্বা। কত লম্বা সেটা নির্ণয় করা কঠিন, কিন্তু আমি কিছু না বলার আগে তারাই আমাকে বলছে যে আসসালামু আলাইকুম। আমার স্পষ্ট মনে আছে যে আসসালামু আলাইকুম, এই যে দুইজন মানুষ সালাম দিল, আমি হয়তো বা সালামের উত্তর নিয়েছি আমার যতটুকু মনে পড়ে, ওয়ালাইকুম সালাম বলতে পেরেছি কিনা ঠিকভাবে বলতে পারবো না, তবে আমার মনে হয় যে আমি পেরেছি। তারপরে বেরিয়ে চলে আসলাম। আমি পিছনে তাকানোর মতো আমার সাহস ছিল না। আমি এতদিন যতগুলি আমার ভূত পেত্নির সাথে সাক্ষাৎ হয়েছে এরা একটু ডিফারেন্ট, এদের চাইতে এরা একটু ডিফারেন্ট, ওদের বিরাট দেহ।
মানে ঘটনা হচ্ছে এরকম, মানে যাই হোক অদ্ভুত, কিন্তু বিষয়গুলোকে আপনার ক্ষতিকর মনে হয়
না? যাদেরকে দেখেছি তাদেরকে আমার ক্ষতিকর মনে হয় না, কিন্তু আমি ভয় পেয়েছি,
ভয় পেয়ে গেছি,
ভয় পেয়েছি।
সাধারণ মানুষের পক্ষে এটা ভয় পাওয়া,
ভয় পেয়েছি। আমি ভয় না পেয়ে যদি তাদেরকে আমি ওয়ালাইকুম সালাম বা তাদের কাছে যাইতে পারতাম বা কিছু, তাহলে হয়তো
ভয় পেয়ে চলে আসলাম।
হ্যাঁ জি, আমি ভয় পেয়েছি এবং যথেষ্ট ভয় পেয়েছি। আমি চলে আসছি, চলে আসছি। চলে আসার পরে আমি শুয়ে পড়ছি। তারপর দিন আমার কিছু জ্বর আসছিল, জ্বর থাকলো, এটি ছিল আমার একটা মানে বাস্তব জীবনের ক্ষতিকর কিছু না এরকম কিছু মনে হয়েছে। আর যেটা আপনারা এলিয়ন বলেন যে বিন গ্রহী, আমার মনে হয়েছে আমাদের পৃথিবীর মানুষ জিন পুরি আত্মা প্রেতাত্মার চাইতে একটু ভিন্ন এরা।
সেই থেকে আমরা আসলে জানি না এলিয়েন নাকি এলিয়েন নিয়ে, কারণ অনেক ঘটনা তো প্রচলিত আছে। কারণ আমরা এলিয়েনের বিষয়টা এখন এই পর্যায়ে গেছে যে আপনি একদম যে ইগনোর করে ডিনাই করতে পারবেন তাও না, কারণ আপনি যদি এই বিষয়ে কারো ঘাটাঘাটি করার ইচ্ছে থাকে কেউ ঘাটাঘাটি করে দেখতে পারেন, অস্ট্রেলিয়া আমেরিকার অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক ঘটনা ঘটেছে যেটা অনেকেই মনে করছে যে এটা এলিয়েনদের কাজ। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখানে যেটা পেলাম আপনার কাছ থেকে যে এইখানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আপনি ভয়ে যদিও ওখানে থাকতে পারেননি, আপনি চলে এসেছেন, কিন্তু ওটা স্বাভাবিক কিছু ছিল না, এটা আপনি নিশ্চিত?
নিশ্চিত।
ওকে, তো এটা ছিল আপনার বান্দরবানে থাকাকালীন একটা ঘটনা। ওকে, ইয়াসুদ্দিন সাহেব, আপনার আর কোন ঘটনা কি আছে আমাদের সাথে শেয়ার করতে চান এখন?
জি, আমি আরেকটা ঘটনা শেয়ার করতে চাই। সেটা বিষয়টা হচ্ছে যে আমি সাধারণত একটু কবরস্থানটাকে নিরাপদ মনে করি। বিভিন্ন সময় যদি ক্লান্তি আসে আমি কবরস্থানে যাই, যদি মনে কষ্ট হয় তাহলে কবরস্থানে যাই, একটু শান্তির জন্য কবরস্থানে যাই, একটু সময় কাটাই, নিরিবিলি সময়, ওখানে কোনো ঝগড়াঝাটি নাই, যানজট নাই,
নিস্তব্ধ
নিস্তব্ধ পরিবেশ। আমি সাধারণত বেশিরভাগ সময় এশার নামাজের পরে কবরস্থানটা বেশি পছন্দ করি। গত 2014 সালের রমজান মাসে এশা নামাজ পড়েছি, তার আমি পড়েছি, পড়ে শেষ করে এই যে শেরপুর শহরের দক্ষিণে চাপাতলি এক সরকারি কবরস্থান আছে, অনেক লম্বা কবরস্থানটা, অনেক বড় কবরস্থানটা, পরিপাটি এবং মাঝে মাঝে ব্রেঞ্চ দেওয়া আছে যাতে কোনো লোক এসে এখানে একটু বসতে পারে। কবরস্থানের উত্তর দিক দিয়ে একটা মাজার আছে, সাথে আপনার গাছ আছে, ওই গাছের নিচে দুটো ব্রেঞ্চ আছে। নিরিবিলি সময় কাটানোর জন্য আমি যে ব্রেঞ্চে বসছি এবং ওখানে যে আমি দুই রাখা মতন নামাজ করছি, হঠাৎ একটা সাউন্ড আসলো বাচ্চাদের সাউন্ডের মতো। আমি ঘুম আসিনি, কিন্তু আমি চোখ বুঝে আসছিলাম অলসতার জন্য, চোখ তাকে দেখি যে আমার পাশে দিয়ে দুটো বাচ্চা এখন বসে থেকে আর দাঁড়াইতে পারতেছি না, আমি বাচ্চাগুলো কোনো মানে অখানুষ করতেছে না, কোনো কিছু নেই, ঘুরতেছে আমার চোখের পাশে দিয়ে, কিন্তু এই ঘোরাটা স্বাভাবিক ঘোরা না, মনে হয় বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে বা কিছু, এরা আমার সাইড দিয়ে মানে ঘুরতেছে, এদের পা দেখতেছি না অথচ এরা আমার সাইড দিয়ে ঘুরতেছে, আমি বিশাল একেবারে
দিকে কি তাকাচ্ছিল নাকি আপনার চিঠির দিকে ঘুরতেছে, কিন্তু ওদের চিন্তা ভাবনা অন্যদিকে মনোযোগী না আপনার দিকে?
না, মনোযোগী আমার দিকে মনোযোগী, তার অন্যদিকে যদি মনোযোগী থাকে তাহলে আমাকে কেন্দ্র করি সে ঘুরতো না, আমাকে কেন্দ্র করি সে ঘুরতেছে, বেষ্টনী দেওয়ার মতো ঘুরতেছে। আমি যতটুকু আমার সেন্স থেকে আসার পরে আমি যতটুকু দোয়া কালাম করলাম, করার পরে আমি একটু গা ঝাড়া দিলাম, ঝাড়া দেওয়ার পরে আমাকে কোনো কথা বলতেছে না, আমিও কিছু বলতে পারতেছি না। আমি দোয়া কালাম করার এক পর্যায়ে বললাম এই এই ধরনের একটা সাউন্ড আমি দিতে পেরেছিলাম মনে হলো, তারপরে যখন আমি দাঁড়ায় বললাম তখন আমার স্যান্ডেল জোড়া যে কোথায় আছে সেটা আমি বলতে পারবো না। উঠলাম, ওঠার পরে আমার কাছ থেকে সে বাচ্চা দুটো চলে গেল, চলে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখতেছি যে এরা কি করতেছে, আমার তো পা চলতেছে না, আমি অসার পুরাপুরি অসার, আমি থেমে গেছি। তারপরে আগে দেখলাম, দেখি যে এরা আমার থেকে 100 গজ দূরে দক্ষিণ পাশে গেল, যাওয়ার পর ওখানে একটা কবর আছে, ওর কবর ভিতরে ঢুকে গেল। আমি আর তখন পাকানোর মতো আমার সামর্থ্য ছিল না বা ওই কবরটা দেখার মতো মানে সাহস মনোবল আমার ছিল না, আমি আস্তে করে চলে গেলাম। চলে যাওয়ার পরে সামনে কবরের যে দারোয়ান থাকে বাজারের ওখান,
বাচ্চাগুলো কোথায় চলে গেল?
একটা কবরে ঢুকে গেল,
কবরে ঢুকে গেছে,
একটা কবরে ঢুকেছিল
আমার চোখের সামনে।
এবং আমার ওখানে ডাউট হলো যে এরা দুটো বাচ্চা একটা কবরে কেন,
মানে কি ছেলে বাচ্চা ছিল
না? মেয়ে বাচ্চা ছিল।
এবং মানে বাচ্চাগুলো দেখতে কিরকম?
দেখতে স্বাভাবিক, আমাদের বাচ্চা থাকে এরকমই ছিল, বাট আমি তাদের পা দেখিনি। এখানে একটা
দারোয়ানের সাথে
আমি যখন যাইতেছিলাম তখন দারোয়ান টের পাইছিল এখানে কিছু একটা ঘটছে, গেট খুলে রাখছে, আমি বেরিয়ে গেলাম। তবে উনি বললো এত রাতে এখানে কেন, কারণ এতটুকুই বলছে এত রাতে এখানে কেন, কারণ আমার চিনে পাশে আমার বাসা, এত রাতে কেন এই কথাটুকু বলছে। আমি চলে গেছি, যাই শুয়ে ঘুমিয়ে গেছি, আমার একটু একটু শরীর জ্বর টর আসছে। আমি ফ্রেশ হয়ে, দুপুরে ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ি, আমি আমার কবরস্থানে আসছি। আসি আমি দেখলাম যে ওই কবরস্থানটা কি, ওই কবরস্থানটা যে অ্যাপ্রোপ্রিয়েট কবরস্থান ওই রকমই আছে। এখানে কবর ভাঙ্গা অস্বাভাবিক, কবর স্বাভাবিক কথা কিচ্ছু নেই।
কিন্তু এই কবরটা মানে কিসের কাজে, কার কবর ছিল এটা কি জানতে পেরেছেন?
হ্যাঁ, এখানে আমি আর কিছুই জানতে পারিনি যে কাদের কবর বা কিছু। কবরের মধ্যে একটা নেম প্লেট থাকে, কিন্তু ওই কবরটায় কোনো নেম প্লেট ছিল না।
আশেপাশে
নেম প্লেট ছিল, ওই কবরটাই নেম প্লেট ছিল না। এখানে অস্বাভাবিকের মধ্যে এইটুকুই পেয়েছি যে এদেরকে আমি সাধারণত পা দুটো আমি দেখিনি।
না, অস্বাভাবিক যদি বলি, যে আমি মনে করি যে আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি জানি না অন্যরা কি ভাববে, আমার কাছে বেশ কয়েকটা জিনিস অস্বাভাবিক লেগেছে। প্রথম অস্বাভাবিকতা হচ্ছে যে বাচ্চারা এই সময়ে, সাধারণত বাচ্চারা কবরস্থানে একা কখনো যায়
না,
এবং এই সময়ে দুটো বাচ্চা একা একা কখনোই যাবে
না।
এবং বাচ্চাদের আপনি পা দেখতে পাননি, আপনি যেটা বলেছেন এটা একটা আছে, এবং সেই সাথে ওরা কবরস্থানে যে মানে অদৃশ্য হয়ে গেছে বলতে
গিয়ে,
সব পুরো ঘটনাটাই আসলে অস্বাভাবিক আমার কাছে মনে হয়েছে। আমার একটা ঘটনার কথা আপনি, আমি যতটুকু দর্তিমের কাছে শুনেছি যে কবর রিলেটেড, আমি জানি না এটা হরর কোনো কিছু না কোনো কিছু কিনা, কিন্তু অনেক সাহসিকতার মনে একটা কোনো কিছু ঘটনা আছে কবর রিলেটেড, সেটা কি একটু জানি আমি।
এটা একটা অস্বাভাবিক বলা যাবে না, এটা স্বাভাবিক জীবনের একটা অস্বাভাবিক ঘটনা।
আমরা একটু শুনি ঘটনা।
আমি রিটায়ার করার পরে আমার গ্রামেরই আমার একজন প্রতিপক্ষ ছিল, উনি এখনো আছেন, হয়তো বা ডর উনিও শুনবেন। এই প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একটা অহেতুক মামলা করেছিল, মামলা করার পরে আমার বিরুদ্ধে জরিমানা হয়েছিল, এবং জরিমানা না দেওয়ার কারণে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট শুরু হয়েছিল। ওয়ারেন্ট ইস্যু হলে পরে আমার ওয়ারেন্টের জন্য সে পুলিশ আমার বাড়িতে নিয়ে আসলো। তখন মোবাইল ছিল না, মোবাইলের সময় ছিল না। 2000 সনের জুন মাসের 14 তারিখের ঘটনা। আমি যখন জানলাম যে আমার বাড়িতে রাতে পুলিশ হানা দিবে, তখন বাজে রাত 10টার মতো। জুন মাসের 14 তারিখ সাধারণত একটু গরম সময় থাকে। এর 5-6 দিন আগে একটা লোক মারা গেছে, 2-3 দিন আগে এরকম একটা লোক মারা গেছে, যে আমার কর্তৃপক্ষের বাড়ির কাছেই কবর দিছে, ওদের বাড়ির কাছে কবরস্থান, মুন্সিবাড়ি বলে, নীলক্ষিয়া মুন্সিবাড়ি। আমি প্রতিপক্ষের বাড়ির কাছে দিয়ে একটা জায়গা বেছে নিলাম, একটা পুরান কবর। প্রতিপক্ষের বাড়িতে তো আর আমার জায়গা দিবে না, যেহেতু পুলিশ বেরিয়ে নিয়ে আসতেছে, এদের মুভমেন্ট দেখার জন্য, মুভমেন্ট কিভাবে করে এদের দেখার জন্য বাড়ির কাছে একটা কবরের রাস্তার সাইডে একটা পুরান কবরে আমি আশ্রয় নিলাম। এবং এরা এই পুলিশ নিয়ে প্রথমে এই বাড়িতে আসে, তারপরে আমার বাড়িতে যায় হানা দিছে, হানা দিয়ে পাই নাই। এবার আমি যখন কবরের ভিতর ঢুকেছি, মোটামুটি কবরের ভিতর আমি বেশ ভালোভাবে বসে আছি, একটা পুরানো কবরে, চতুর্পাশে যে জঙ্গল আছে, কিছু গাছপালা আছে, এটা আমাকে হাইট করে রাখছে। আর সাথেই যে নতুন কবরটা, সেই কবরটা একেবারে নতুন। আমি আপনার যখন বেশ ভালোভাবে নিরিবিলি বসে আছি, তো মশা ছাড়া আমাকে ডিস্টার্ব করার মধ্যে কেউ নাই, এর জন্য আমি আবার এই ইয়েতে একটা কয়েলও লাগাইছি। তো আমার প্রতিপক্ষকে দেখতে হবে। কবরের ভিতরে যখন বসে আছি, নিরিবিলি বেশ ভালোভাবে বসে আছি, তখন হঠাৎ দেখি যে আমার নতুন কবরের ডেড বডিটা মুক করতেছে, নড়াচড়া করতেছে। যখন ডেডবডি নড়াচড়া করে, আমি একটা জ্যানজন্ত মানুষ ডেডবডির সাথে, তখন স্বাভাবিক কারণে ভয় পাওয়া যাবে। আমি তো মোটামুটি খুব ভালো ভয় পাইছি, এদিক দিয়ে দৌড়ও মারতে পারতেছি না।
ওইদিকে পুলিশের ভয়,
পুলিশের ভয় আছে। এদিক দিয়ে বাড়ির সাইডে আমি আসি, চুর চুর করে ডাক দিলেও তো মানুষের ধরে,
সব দিক থেকেই বিপদ।
আমি সব দিক দিয়ে বিপদে আছি। এর মধ্যে ডেড বডি যখন মুভ করতেছে, এর থেকে তো বড় কিছু নাই।
মুভ করতেছে মানে ডেড বডি
নড়াচড়া করতেছে, টের পাচ্ছি এখানে কিছু একটা হইতেছে। এর মধ্যে দেখি যে ডেড বডি উপরে উঠে গেল। ডেড বডি আমি যে কবরটে আছি, এই কবরটা একটু উঁচা, পুরানা কবর। আর নতুন যে কবরটা আছে, সেই কবরটা নিচু, নিচে থেকে উপরে উঠে গেছে ডেড বডিটা। যখন উপরে উঠছে, তখন তো আমি মানে স্বাভাবিক অবস্থায় নাই, আমি পুরোপুরি ভয় পাচ্ছি। আমি একটা অজান্তেই ধাক্কা দিছি ভেদ করে, যখন ভেদ করে ধাক্কা দিছি ডেড বডিটা, ডেড বডিটা নিচে পড়ে গেছে। এবং সাথে সাথে দুই তিনটে শিয়াল পেরে দৌড় মারছে। আমার এটা আপনার ডর অনুষ্ঠানের সাথে কতটুকু রিলেটেড বলতে পারবো না,
কিন্তু এখন আপনি বুঝলেন যে আসলে ডেড বডিটা নড়াচড়া কেন হয়,
কেন হয়। এটা স্বাভাবিক ডেড বডি, এই জন্য এই যে
নড়াচড়ার কারণটা ছিল, শিয়ালগুলো তখন ঘুরে ঘুরে ডেড বডিটা টেনে চলছিল, সেই জন্য আপনার মনে হয়েছিল যে ডেড বডিটা আসলে ওই যে মুভমেন্ট হচ্ছিল, এটা শিয়ালগুলো করাচ্ছে,
শিয়ালগুলো করছে।
ওকে, আসলে এই ঘটনাটা আমাদের এখানে সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য হলো এই জিনিসটা, যে বলি না যে আমরা কখনো কোনো জিনিসকে লজিক দিয়ে যদি আমরা ভাঙতে পারি, আমরা কিন্তু তখন আর ওই প্যারানর্মাল জিনিসগুলো এটার সাথে মিলিয়ে ফেললে হবে না। যে আজকে যদি এমন হতো ঘটনাটা, আপনি ডেড বডিতে নড়াচড়া শুনেছেন কিন্তু কোনো শেয়াল ছিল না সেখানে, কোনো কিছু ছিল না, সেই ঘটনা যদি ঘটতো তাহলে এটা হতো আসলে প্যারানর্মাল একটা কিছু। এখন এটা যেহেতু লজিক্যাল, যেহেতু শেয়ালটা দেখা গেছে এবং শেয়ালগুলোই ঘটিয়েছে, তো আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটা আসলে কোনো প্যারানর্মাল কোনো ধরনের কিছু ছিল না, এটার পিছনে যথেষ্ট লজিক্যাল কিছু কারণ ছিল। আসলে এটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আপনার এই ঘটনাটা এখানে শেয়ার করতে বলার জন্য, যে আমরা সব কিছুকেই মানে ভৌতিকভাবে নিলে হবে না, আমাদেরকে খুব ঠান্ডা মাথায় জিনিসগুলোকে চিন্তা করতে হবে, লজিক দিয়ে মেলানো যায় কিনা দেখতে হবে, তারপরে হচ্ছে আমরা চিন্তা করতে পারি এটা ভৌতিক কি ভৌতিক না। তবে নিঃসন্দেহে ওই সিচুয়েশনে থেকে এই ধরনের ঘটনা, স্বাভাবিক ঘটনা অনেক ভয়ের সৃষ্টি করে, মানে অনেক ভয় পাওয়া যায় ওই এনভায়রনমেন্টে। তো গিয়াসুদ্দিন সাহেব, এই ছিল আপনার মোটামুটি ঘটনাগুলো। তো অনেক অনেক ধন্যবাদ গিয়াসুদ্দিন সাহেবকে, মানে আরো একবার অনেক অনেক শ্রদ্ধাও আমরা জানাই আমাদের তরফ থেকে আপনাকে। আপনি অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে আপনি আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আমরা জানতে পেরেছি আপনার কাছ থেকে। এবং আমি এর আগে অফ দ্য রেকর্ড যতটুকু কথা বলেছি আপনার সাথে, আমার মনে হয়েছে আপনি যথেষ্ট লজিক্যাল একটা মানুষ, সব কিছুই লজিক দিয়ে মেলানোর চেষ্টা করেন, মানে কোনো কিছু ঘটে গেল আর আপনি ভয় পেয়ে গেলেন, ওই ধরনের মানুষ আপনি না। প্রথমে কিছু একটা ঘটলে আপনি চেষ্টা করেন কেন ঘটেছে এটা বোঝার জন্য, তো সেইটা যখন না বোঝা যায় তখন ডেফিনেটলি যে কেউ ভয় পাবে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের এই জার্নিতে এসে আপনার সময় দেওয়ার জন্য এবং আপনার ঘটনাগুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো চলুন আমরা আরও যারা আছে তাদের ঘটনাগুলো শুনি। চলছে ডর হন্টেড বাই প্ল্যান, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, শান্ত, সুমন এবং আজকে কিবরিয়া আছে সাথে। আমরা আরো একটি ঘটনায় চলে যাব, তবে ঘটনায় চলে যাওয়ার আগে যে ঘটনাটি বলবেন তার নামটা এবং পরিচয়টা জানতে চাচ্ছিলাম।
আমার নাম হচ্ছে জি এ ওসমানি বাবলু জি, আমি পুরনঢাকায় থাকি। তো আমার সাথে যে ঘটে যাওয়ার ঘটনা সেটা হচ্ছে 1978, তখন আমি ক্লাস 8 পড়ি।
আচ্ছা,
তখন আমি ক্লাস 8 পড়ি। তো এটা আমার সচক্ষে দেখার ঘটনা। তখন রাত 8:30 হবে। তো আমি ওই আমাদের বাসাটা হচ্ছে বিশাল বড় উঠান, এবং
আর সেই আমার মনে হয় পুরনো ঢাকার বাসাগুলো একটু বেশি একটু ডিফারেন্ট ছিল।
হ্যাঁ, খুব সুন্দর ডিফারেন্ট ছিল, প্রত্যেকটা ফলের গাছ ছিল আমাদের উঠানে।
আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের গাছ। গাছগুলো বিশাল বিশাল, আমার দাদারা তখন এই গাছগুলো পুঁতেছিল, নারিকেল গাছ, সবসময় বড় গাছ। আমি ওই যে উঠানে দাঁড়িয়ে, আমাদের তো টিচার আসে পড়াইতে, তো স্যার পড়ায় চলে গেছে, তা আমি তখন ওই যে উঠানে গিয়ে, আমাদের উঠোনের একটা বিশাল সুন্দর রাউন্ড একটা গেট আছে, ওখানে দাঁড়ালে বা সিঁড়ি প্রায় ছয়টা সাতটা সিঁড়ি দিয়ে আমাদের উঠানে নামতে হয়। তা আমি ওই সিঁড়িতে বসে, উপরে সিঁড়িতে বসে, এই অন্ধকার তো, তখন তো একটা ল্যাম্প পোস্টের লাইট জ্বলতেছে, তা আমি ওখানে উঠানের দিকে তাকে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছিলাম যে পড়ালেখা এটা। হঠাৎ দেখি যে আমার আমার ইমিডিয়েট ছোট বোন, ওর নাম জুলি, ও একটা ফ্রক ছিল পরা, প্যান্ট ছিল, লম্বা ফ্রক, মাথা চুলটা ছাড়া ছিল, দেখলাম যে ও মানে আমার হাত ওর ডান সাইড থেকে, কিন্তু আমার শরীর ঘেঁষে যায়নি, কিন্তু আমার ডাইন সাইড দিয়ে দেখে যে ও যাচ্ছে। তাই আমি বললাম যে এত রাত্রে ওই ওই চিপা চিপা কোত্থেকে বেরোলো? তো বেরে আমি দেখতেছি ওকে স্পষ্ট, আমি নিশ্চয়ই দেখলাম যে ও হেরে যাচ্ছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ও দেখি কোথায় যায় এত রাত্রে। আমি হয়তো মনে করলাম ওখান দিয়ে আমাদের একটা গেট আছে গলিতে বার হওয়ার জন্য, দেখলাম যে না, সে ওদিকে মুভমেন্ট না করে আমাদের যে মোটা একটা জাম গাছ আছে ওই জাম গাছের পিছনে ঢুকে গেল। তো আমি তখন নড়ি এত রাত্রে সে ওখানে ঢুকলো কেন? তা আমি তখন সঙ্গে সঙ্গে ব্যাক করে ঘরে গেলাম, দেখি মা বসে আছে আর কি।
আচ্ছা, আপনি ডাক দিয়েছিলেন?
না, আমি ডাক দিই না, আমি দেখি ও যাচ্ছে কোথায়, হয়তো আমি মনে করলাম যে বাইরের দিকে বার হলে আমি চিৎকার দেবো বেড়াতে নিল।
আচ্ছা,
দেখলাম সে ওদিকে ডান দিকে আমার গেটে না গিয়ে সে বাম দিকে গাছের পিছনে ঢুকে গেল। তখন আমার গাছের পিছনে কেন ঢুকলো আমি না, তখন বললি না, আমি আমার মাকে বলি, তো আমি ব্যাক করে আমি ঘরে ঢুকলাম, যেতে বলে মা কি কি মা, যে জুলিকে দেখলাম ওই যে ওই গাছের দিকে ঢুকে গেছে মা, ওখানটা জুলি গাছের দিকে ঢুকে গেছে। আমার বলছে হ্যাঁ, বলে দেখতো ও তোর ঘরের মধ্যে পড়তেছে, তার এখন পড়া গেল না। তা আমি বললাম কি দৌড়ায় গেলাম, আমাদের এখন বৈঠকখানা ছিল, বিশাল বড় বৈঠকখানা, ওই বৈঠকখানায় আমি ঢুকলাম, ঢুকে দেখি সে ওই ড্রেস পরাই ও কিন্তু পড়তেছে। আমাকে তুই এখানে কেন? আমি পড়তেছি বন্ধু ভাই। আমি না আমাকে মা, ও তো ওইদিকে ঢুকে গেল দিকে, তা আমি দৌড়ায় গেলাম তো দিকে।
এবং মজার বিষয় কি জানেন, মানে আপনি যখন ঘটনাটি বলছেন,
হ্যাঁ
একদম মানে কাইন্ড অফ অনেকটা কাছাকাছি এরকম একটা ঘটনা আমার সাথেও ঘটেছিল। আমি ছোট করে একটু শেয়ার করছি, আমি আপনার ঘটনার সাথে সাথে অল ইনজার্ভ করছি। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যখন ক্লাস টেনে পড়ি, আমার নানু বাড়ি হচ্ছে বিশাল বড় একটা ডুপ্লেক্স বাড়ি, তো দোতলার উপরে আমরা গিয়েছি, আমি গিয়েছি বেসিক্যালি। যাওয়ার পর দেখি আমার ছোট আন্টি হচ্ছে ওখানে পেপার বিছিয়ে, মানে একটা না পেপার থাকে না যে আলাদা আলাদা পাতাগুলো, সব পাতা বিছিয়ে হচ্ছে একটা পেপার পড়ছে আর কি, পেপার পড়ছে। তা আমি দেখলাম, দেখে কথা বললাম যে কি করো, কথা বললেন না, সে আমার দিকে তাকালেন, তাকে আবার পেপার পড়া শুরু করলেন। তা আমি বললাম থাক, পেপার পড়তে ডিস্টার্ব না করি, নিচে চলে আসে, নিচে টিভি দেখতে। নিচে এসে দেখি একই রকমের জামা কাপড় পরে আমার খালা হচ্ছে টিভি দেখছে,
সেম টু সেম।
মানে মানে আমি পুরোই শকড খেয়ে গেলাম যে কি ব্যাপার।
আমার তো যে আমি এখন আপনাকে বলছি, আমার কিন্তু গায়ের লোম কিন্তু এখনো শিরশির করতেছে, বুঝছেন? তারপর যখন আমি দৌড়ে যাচ্ছি না, তখন আমার আম্মা পিছন থেকে বলে ভাই কোথায় যাও, আমাকে আম্মা হয়েছে কই যাস, আমাকে আম্মা হয়ে যে ওখানে খবর দেওয়া যাবি না। আম্মা জানতেন কিছু কিছু ঘটনা যে বাসায় ঘটতো, এটা আম্মা জানতেন। আম্মা টুকটাক কিছু বলতে, কিন্তু তখন মনে করতো যে যদি বাচ্চারা ভয় পেয়ে যায়, আম্মা বলতেন না। সেম আরেকটা ঘটনা মানে এমন ঘটতে, মানে আমি সত্যি আমি আল্লাহর কাছে বলি, যেটা কি দেখলাম, আমার দোতলায় একটা রুম ছিল, ওই যে রুম আমি থাকতাম আমি অবিবাহিত কালে, তো ওই রুমের মধ্যে আমি আমারটা ভাগ্নি আছে, ওর নাম হচ্ছে শিফা।
আচ্ছা,
হ্যাঁ, ও তখন বোধ হয় চার বছর কি পাঁচ বছর হবে। তো আমি ওই সিঁড়ি দিয়ে উঠে ওই ঘরটা ক্রস করে আমার আরেক ভাবির ঘরে যাচ্ছিলাম দোতলায়, তো হঠাৎ দেখি কি ওই ঘরটা খালি, কিন্তু কিন্তু অন্ধকার, একটু ডিম লাইট জ্বলছে ঘরের ভিতরে। আমি আবার করি কি, ওই সন্ধ্যা হলে ডিম লাইট জ্বালাই, কিন্তু পাওয়ারফুল লাইট জ্বালাই না, যে একটু অন্ধকার থাকলে ঘরটা ভালো লাগে দেখতে। তাই আমি বললাম যে উপরে ঘরে যাই।
আরো একটি বিরতির সময় হয়ে গেল, ঠিক রাত একটা, একেবারে গভীর রাত। ঠিক সেই সময় আমরা ফিরব, রাত একটায় আমার সঙ্গে থাকবে সুমন, শান্ত এবং চারজন অতিথি, যারা গত সপ্তাহে ধারণ করেছে দরের এই পর্বটি কেরানীগঞ্জের ধলেশ্বরে। এই অনুষ্ঠানটিতে যদি আপনি যোগ দিতে চান, ফোন করতে পারেন, ফোন নম্বরটি হচ্ছে 09-613-892-892। আমি আরো একবার বলছি, 09-613-892-892। 8892। প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর ঠিক রাত একটায় আমি আর জে কিপ্রিয়া আবারও ফিরব। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্ত সেটা কিছুটা হলো আপনি একটু হলেও বুঝেন। তাহলে আমি এখন যে রেসিপিটার কথা বলব, প্লিজ ফলো দিস, সবাইকে ফলো করব। একেবারেই শুনশান নীরব একটি জায়গা, সেটা আপনার ঘরও হতে পারে। খুব ভালো হয় যদি আপনি একা অনুষ্ঠানটা শোনেন। রুমের লাইটটি অফ করে দেবেন, অন্ধকার এবং রেডিওটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শোনা যাচ্ছে কিনা সেটা একটু খেয়াল করবেন। জানালার পাশে যদি আপনি থাকেন এবং জানালার পাশে যদি একটা ফাঁকা জায়গা থাকে তাহলে খুবই ভালো হয়, ওই জানালাটা হালকা করে খোলা রাখবেন। অত্যন্ত সাহসী মানুষ হলেই আমরা এই কাজটা আপনাকে করতে পারবো। এবং যদি আপনি করেন আর করার পরে আপনি এখন থেকে শুরু করে ঠিক দুটো পর্যন্ত যদি আপনারা ডরটা শুনতে থাকেন এবং তার মাঝখানে আমরা যেটা বলি যে ডর মানে যে ভয়, সেটা যদি আপনি না পান তাহলে আমরা আপনাকে বলব আপনি দুর্দান্ত সাহসী। কিন্তু অতটা সাহস কি আছে আপনার? প্লিজ ফলো দ্য রেসিপি, ফিরছি আবারও সুমন ও শান্তর কাছে।
যাওয়ার পরে আমি ঘরটা মানে ঘরের পাশ দিয়ে গেটটা খোলা ছিল, আমি আসছিলাম হঠাৎ দেখি কি ওই শিফা দরজার সামনে থেকে মানে আমাকে দেখেই ঘুরে গেল। সুন্দর ছোট বক চুল, খুব সুন্দর সিল্কি চুল ছিল, ছোট্ট একটা হাত কাটা ফ্রক ছিল, ওট ফ্রকই ও না, মানে আমাকে বোঝালো যে সে আমাকে দেখেই ঘুরে গেল। ঘুরে করলো কি সে খালি পা টুক 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 করে না দৌড়া আমার ওই ভিতরে পালং সাইডে চলে গেল। আচ্ছা, আমি বললাম কি যে একা ঘরে ও কি করে এই ঘরটার মধ্যে, আমি অন্ধকার ঘর সেও গেল, উঁকি দিলাম দেখলে কোথায় গেলাম, গাই শিফা শিফা দেখি না কোনো আওয়াজ করে না। তা আমি বললাম কি না আমার কেমন গাটা ছমছম করতে, আমি কোথায় গেল গেলাম না ঢুকবো না। আমি আবার বের হয়ে না আবার আমার ভাবির ঘরে গেলাম, যা আমার দিকে আমার বোন বসে আছে কেন শিফা আম্মা, তারপরে এই নিয়ে পা শিফা কোথায় দেখেন আমার ঘরে ঢুকছে ওখানে, আমার তো অন্ধকার ঘরে আমি যাইনি, আমার কেমন যেন লাগলো। কত শিফা ওই যে বিয়েতে ওই উপরে ওই যে আমার যে আরেক ভাতিজা আছে তখন ছোট ছোটরা আছে ওদের সাথে খেলা করতেছে, আমি বিশ্বাস করেন মানে আমি মানে আল্লাহ কাছে আল্লাহর কি দেখলাম এটা বল কি আমি দেখেন ওর তো শিফা তো আমার ঘর দিয়ে ঢুকলো ওর তো খেলতেছে, আমি শিফার দিকে টাকা হয়েছে মানে দেখি ওই ফ্রকটাই ওই রকমের চুল, আমি আর ভয়ে আর ওই ঘরের দিকে আমি আর যাই না। আস্তে আমি সব বুয়াকে বললাম যে তুমি যা আমার লাইটটা অন কর ঘরে।
আচ্ছা, আর কি কোনো ঘটনা ঘটেছে আপনার পাশে রিলেটেড? মানে দেখা যাচ্ছে যে দুইটা ঘটনা কিন্তু একই বাসাতে হয়েছে।
হ্যাঁ না, ঘটনা অনেকগুলোই ঘটেছে, যেমন আমরা যখন বাসাটা আমাদের একতলা ছিল, আমার থাকা অবস্থায় বাসাটা দোতলায় তিনতলায় পরিণত হয়েছিল, তো তখন একতলা ছিল। আমি বড় হওয়ার পরে এই ঘটনাটা আমি ম্যাট্রিক ইন্টার পাস করার পর আমার এই ঘটনাটা দ্বিতীয় ঘটনাটা।
আচ্ছা, সেটা কতদিন আগে মানে আপনার ইন্টার পাস মানে প্রথম ঘটনাটা ছিল 1978?
হ্যাঁ ধরেন সেটা আমার 83-84
সময়
সময় ওরও আগে, যেমন 78 এর দিকে যখন আমাদের বাসাটা একতলা ছিল তখন ওই যে প্রায় ছাদের উপর কেউ মানে ব্রিং খেলতেছে দৌড়াচ্ছে ভূপ ধাপ ভূপ ধাপ, ওই আব্বা আম্মা হাসতো আর ওগুলো খেয়াল করিস।
আচ্ছা, পরে কি জানতে পেরেছেন যে কোনো কারণ কি ছিল? লাইক অনেক সময় দেখা যায় যে কোনো একটা জায়গায় অস্বাভাবিক কিছু ঘটলে হয়তো এইরকম কিছু হতে থাকে।
আমরা জানি যে অতীতে যেগুলি ঘটনা আমরা শুনে আসছি আমাদের পূর্বপুরুষদের মাঝ থেকে, যে কেউ কোনো ভাবে কষ্টে এই বাসাটায়, আমাদের বাসাটা অত্যন্ত পুরনো 1932 তে আমার দাদা এই বাসাটা বানানো অবস্থায় কিনছিল।
আচ্ছা,
তো তখনকার আগে যারা এই বাসায় বসবাস করতেন ওদের অনেকগুলো ছেলে ছিল, প্রায় ছেলেগুলি নাকি অনেক দ্রুত মারা গেছিল ওখান থেকে। তো এখন আমরা যে ঘটনাগুলো আমরা যেতে গেলে কাউকে বলি না, যেটা নিজের কাছে।
হ্যাঁ, তো তারপরে
তারপর আমরা যখন জানতে পারলাম যে এরকম একটা ঘটনা পূর্বে ঘটছিল আর কি, এই বাসায় যারা তারা বেশি দিন টিকতে পারেনি। হ্যাঁ, তো আমার দাদা তো খুব নামি লোক ছিলেন, মৌলভী এম এবিন উসমান গনি সাহেব। উনি তো তখন খুব দাদা কোরআন শরীফ এগুলো ছাড়তেই উনি ঘুরে ঘুরে পড়তেন, বিভিন্ন কোনায় কোনায় বসে কোরআন শরীফ খুব খুব দিতেন। তো উনি এগুলি বাসাটার মধ্যে আর অনেক কিছু করছে, প্যারেক ট্যারেক কুটো দিয়ে চারিদিকে দিয়ে বাসাটাকে বাড়াতে বলে যে বাসা বন্ধ করতে হয়। তো দাদা ওগুলি করাতে আমাদের তখন থেকে বাসাটার প্রতি একটু ইয়েটা কম ছিল। কিন্তু আমরা অনেক কিছু এর মধ্যে অনেকে, আমার আম্মা, আমাদের যে দাইমা ছিল, তারপরে আমি, আমার অন্য ভাই বোনরা, ওরা অনেক কিছু জিনিস উলট পালট দেখছে আর কি বাসাটার মধ্যে। হ্যাঁ, আর আমি তো একদম সতর্কে যে দুটো ঘটনা বললাম আপনাকে, এটা আমার চোখকে কেন বিশ্বাস করতে পারবে না কি দেখো।
তাহলে তারপর কি আর কোনো কিছু দেখেছিলেন?
না, তারপর আর কোনো কিছু দেখিনি আমি আর, কারণ যেহেতু তখন আমরা করতে পেলাম কি, বাসার সবাই তো আমরা নামাজ পড়ি, প্রত্যেকে আমরা নামাজ পড়ি এবং বিভিন্ন ধর্মীয় উৎসবগুলো আমরা ওখানে পালন করি খুব সুন্দরভাবে। সম্ভবত তো আমাদেরকে একজন বলছে তোমরা একটু ভালো করে নামাজ কালমা এগুলি সব, আমরা তো শুরু থেকে আমাদের বংশে আমরা সবাই ধার্মিক ভালো ইয়ে করি। তো আমার মনে হয় সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের উসিলায় আমরা যেগুলো পালন করে আসছি বা করি, অথবা সেগুলোর কারণে হয়তো এই প্রভাবগুলো আস্তে আস্তে বা চলে গেছে। কিন্তু এখন আমরা 3 বছর বাসাটা ভেঙে ফেলে আসার পর এখন পর্যন্ত আর কোনো ধরনের কোনো কিছু
হচ্ছে। বাসাটা ভেঙে ফেলেছেন এখন?
হ্যাঁ, বাসাটা পুরো ভেঙে ফেলা হয়েছে।
এটা রিজন কিছু নতুন করে বাসা করছেন নাকি?
হ্যাঁ, ওখানে নতুন করে বাসা করছে। আমরা শুধু আমার কাজিনরা আছে আমাদের একই বাসা, কিন্তু আমাদের আমাদের কাজিনদের একই বাসা। টোটাল আমাদের বাসার এরিয়াটা হচ্ছে 16 বা 17 কাঠার উপর।
আচ্ছা, আরেকটা যে বিষয় বলছিলেন যে দাদা যখন গিয়েছিলেন তার আগে যে ফ্যামিলিটা ছিল, ওই ফ্যামিলি কিছু ছেলে মারা গেছে,
ওরা হিন্দু ছিল।
আচ্ছা,
হিন্দু ছিল না, ওদের তো হিন্দুদের প্রপার্টি আমার দাদা কিনেছিল। তো আমরা তখন আব্বাদের মুখে শুনেছিলাম, মাদের মুখে শুনেছিলাম যে যারা এখানে বসবাস করছে তারা ঠিক মতো বসবাস করতে পারেনি, এটা শুনলে খুব খারাপ লাগে।
পরে আপনার ছাদে যে শব্দগুলো পেয়েছিলেন, মানে ওটার সাথে যেটা কোনো সম্পর্ক আছে?
আমরা মনে করি যেহেতু আজকালকার সময় যেগুলো ঘটছে আর কি, তো আমাদের ওইখান থেকে এগুলো আসে যে হয়তো অনেকের আত্মা বা অনেকে যারা এখান থেকে চলে গেছে, হ্যাঁ, অথবা তারা হয়তো বা তাদের আত্মাটা বা এটা ওরা
সময় চারপাশে ঘুর ঘুর করে থাকে।
এইটাই একটা আমাদের অভিজ্ঞতা ধারণা জমেছে।
ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের টরের সাথে আপনার এই অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার সাথে, আপনার টর শুনে খুব ভালো লাগলো, ধন্যবাদ।
চলছে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স, ডর সাথে আছে শান্ত, সুমন এবং আজকে কিবি। আরো একটি ঘটনায় চলে যাচ্ছি আমরা, তবে ঘটনায় চলে যাওয়ার আগে আপনার পরিচয়টি শুনতে চাচ্ছিলাম।
আমি স্যার বেহমদ উসমানি, আমি একজন স্টুডেন্ট, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি এবং পুরান ঢাকা থেকে এসেছি।
ঠিক আছে, আমরা সরাসরি আপনার ঘটনায় চলে যাই, কি ঘটেছিল? আপনি সম্ভবত আপনার ফুপির সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতে চাচ্ছিলেন।
হ্যাঁ, আসলে আমাদের বাসা যেটা পুরান ঢাকা এবং আমাদের বাসার মধ্যে আমাদের চাচুরা ছিল, ফুপিরা ছিল, আমরা একসাথে থাকতাম আর কি। আমার ফুপি দোতলায় থাকতো। তো হয়েছে কি, 2012 সালে আমার বড় ফুপু মারা যাওয়ার 12 দিন পরে আসলে ঘটনাটা শুরু, মানে ঘটনাটা আসলে পরপর হচ্ছিল, বা একটা জিনিসটার পুনরাবৃত্তি হচ্ছিল।
মানে কিন্তু ঘটনার শুরুটা হচ্ছে আপনার ফুপি মারা যাওয়ার 12 দিন পর,
12 দিন পর থেকেই হচ্ছিল জিনিসটা। তো ঘটনার প্রথম ঘটনা যেটা যেরকম ছিল, আমার ফুপু একদিন রাতে ঘুমাচ্ছিল।
আচ্ছা, এটা কি অন্য ফুপু, মানে এক ফুপু মারা যাওয়ার পর আপনার মোট কয়জন ফুপু?
আমরা 4 জন ফুপি এবং তার মধ্যে 2 জন ফুপি মারা গেছে এবং 2 জন জীবিত জীবিত আছেন। তো আমার সবচেয়ে ছোট ফুপি যিনি জুলি, উনি ঘুমাচ্ছিলেন তার দোতলার রুমে। দোতলার রুমটা ছিল একটু বর্ণনা দিয়ে, এবং দোতলার মধ্যে একটি বড় বারান্দার মতো ছিল, বারান্দার পাশে তার একটি কলাপসিবল গেট ছিল এবং তার ভিতরে তার রুমটি ছিল। তো উনি ঘুমাচ্ছিলেন, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার কারণটা ছিল যে তিনি ফুটবল খেলার শব্দ পাচ্ছিলেন, এবং আমি এবং আমার আরেক ভাই রয়েছে ইফরান, আমার চাচাতো ভাই, তারা দুজন আমরা প্রায় বিকালবেলায় ফুটবল ক্রিকেট খেলতাম বারান্দায়। তো তাদের গলার শব্দ এবং ফুটবল খেলার শব্দ এবং পায়ে ধুপধাপ আওয়াজটা,
মানে খেলাধুলা করে যে শব্দটা,
সেটা অনুভব করছিলেন, উপলব্ধি করছিলেন। তো উনি এক বিরক্তি বোধ করেন যে এত রাতে ঘুমানোর সময় কেন তারা খেলাধুলা করছে। এবং তারা তিনি এক পর্যায়ে একটি চিৎকার করে ওঠেন এবং বললেন যে এই তোমরা কেন এত রাতে খেলাধুলা করছো, তোমাদের আব্বাম্মুকে কিন্তু আমি বিচার দিলেন। সাথে সাথে এই কথাটা বলার পরে কিন্তু আওয়াজটা বন্ধ হয়েছে। ঠিক তার কিছুক্ষণ পর কুকুর অনুভব করলো যে আসলে আমি যেটা বললাম কিন্তু তাদের তো এখানে কথাই না, কারণ তখন বাজে রাত 2:10 বাজতে, এবং এত রাতে আমরা তখন আমি ছোট ছিলাম 2000
মানে ফুটবল খেলার কথা না।
হ্যাঁ, তো এত রাতে তো খেলার কথা না, এবং আমাদের ওখানে উপস্থিত থাকার ব্যাপারটা একটা অস্বাভাবিক জিনিস ছিল। উনি যখন একটা সন্দেহের মনে যখন তিনি কলাপসিবল গেটের যে পর্দাটা পর্দাটা সরালেন, তারপর যা তিনি দেখতে পেলেন সেটা দেখার জন্য অবশ্যই কেউ প্রস্তুত থাকবেন না, এবং উনি অবশ্যই সেটা দেখে অনেক বেশি চমকিত হয়ে গেলেন। উনি দেখলেন যে একজন সাদা সালোয়ার কামিজ পরা একজন মহিলা, যার চেহারা বোঝা যাচ্ছিল না কারণ তার গায়ের রং ছিল কুচকুচ কালো, এবং হয়তো বা মহিলাটি মধ্যবয়সী হবে এবং সালোয়ার কামিজ পরা পায়ে দাঁড়িয়েছিল, এবং দেখে সেটা একেবারে অবাক হয়ে গেছেন। এবং উনি আসলে এই যে এরকম জিনিস কখনো দেখেনি, তখন দেখে উনি
ভয় কিছু মানে সাথে খেলা কাজ করে মহিলা কাজ থেকে কিছু সম্পর্ক দিতেন কিছু, মানে দূর থেকে দেখে অনেক সময় দেখা যায় না পরিচিত মানুষগুলো থেকে অর্চনা করুন, এরকম কি কিছু ছিল আসলে কি হতে পারে যে পরিচিত কাউকে রেখে স্যার।
প্রথমবার কথা যে এত রাতের মধ্যে তো খেলা খেলার আওয়াজ আসছিল, কিন্তু উনি যখন কলসিবল গেটের পর্দাটা সরালেন তখন দেখল চারপাশে সম্পূর্ণ অন্ধকার, এতটা অন্ধকার ছিল, এবং হঠাৎ করে একজন এরকম সাদা কাপড় পরা একজন মহিলা এবং তার চেহারা বোঝা ছিল না দাঁড়িয়ে আছেন। এবং সবচেয়ে অবাক করা যেমন উনি আরো যে বেশি যেটা পারতেন, সেই মহিলাটি ওখানে স্থির দাঁড়িয়ে না থাকে, সেই সাথে সাথেই তাকে দেখে তিন তালার সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যাচ্ছিল, এবং যখন উঠে যাচ্ছে তখন একটা পায়ের মধ্যে একটা মুখের শব্দ শুনতে পেল উনি। তো উনি ভয় পেয়েছেন, ভয়ের সাথে সাথে ভাবলো যে না উনি আবার সাহসী ছিলেন, উনি সাহসী প্রকৃতি, উনি ভাবলেন যে না হয়তো কাজের মেয়েও হতে পারে। তো উনি আমার কাজের মেয়ের নাম ছিল শেফালি।
আচ্ছা, আমি আসলে সেটাই বলতে চাচ্ছিলাম যে হয়তো বা দেখা যায় যে ঘুমের ঘর থেকে ওঠার পরে হয়তো কাজের মেয়েকে দেখে হয়তো মানে
উনি যখন ওই দুপুরের শব্দটা যখন তিন তালে উঠে যাচ্ছিল তখন তিনি ডিরেক্ট আর কি শেফালি শেফালি করে চিৎকার করতে লাগলেন, পরবর্তীতে কোনো আর কি কিছু রেসপন্স পাননি। তো উনি আর কি একটা সন্দেহের ভাব নিয়ে বা একটা ভয় ভাব নিয়ে উনি ঘুমিয়ে গেলেন। পরবর্তীতে তিনি
কাজের মেয়ে কোথায় ছিল সেটা কি দেখেছিল, মানে এমন কি হতে পারে যে কাজের মেয়ে ছিল?
এইটাই আমি আসছি ঘটনাক্রমে। তখন নিচে আমার একতলায় কাজের মেয়েটাকে একতলা ঘুমা থেকে ধরেছে, তুমি কালকে এত রাতে কি করছিলে, আমি তোমাকে ডাকো দিলাম তুমি তিনটা উঠে গেলে, ব্যাপার কি এত রাতে 2টা বাজে? তো উনি বলছে যে অসম্ভব, আমি তোর সঙ্গে ঘুমাচ্ছিলাম। তো উনি আরেকটা ধমক দিলেন যে তুমি মিথ্যা কথা বলছো কেন। কিন্তু কাজের মেয়ে বলল না দেখেন বিশেষ করে আমি অবশ্যই এত রাতে উপরে যাইনি, এবং আমার উনি আসলে ওই কাজের মেয়েটা দোতলায় কাজ করতো না খুব একটা, একতলায় থাকতে একতলায় ঘুমাতো সব কিছু, উনি তখন আর একটু বেশি ভয় পেয়ে গেলেন। এবং যদি ঘটনাটা
তার কাছে মনে হলো যে অতীত কাছে কোনো কিছু হতে পারে, কাজের ছিল না নিশ্চিত কোনো এমন কিছু যেটা সেটাই যেটা কোনো একটা উনি দিতে
পারছেন, সেটাই যে আসলে কি ঘটেছিল এবং কে ছিল সেই জিনিসটা তিনি আসলে শিওর হতে পারছিলেন না বা বুঝতে পারছিলেন না। এবং ঘটনাটা যদি এখানে শেষ হয়ে গেল তাহলে ভালো হতো, কিন্তু আসলে এরকম না। এবং তিনি বারবারই যে এরকম ফুটবল খেলার শব্দ, ওনার কলসিবল গেটে বল জোরে একটা ধাক্কা লাগা,
এরকম মানে ধুমধাম
ধুমধাম শব্দ দিতা, মানে শব্দ অনুভব করতেন রাতের মধ্যে হঠাৎ হঠাৎ করে, উনি খুব ডিস্টার্ব ফিল করতেন। এবং উনি যখনই এরকম পর্দা শুনেছেন এরকমই একজন সাদা মহিলা সাদা সালোয়ার কামিজ পরা মহিলারই উপস্থিত,
মানে প্রতিবার একইভাবে দেখতে
পেতেন, এবং অবাক করার বিষয় ছিল প্রতিবারই মহিলাকে তাকে দেখে তিন তালা সেই সিঁড়ি দিয়ে উঠে চলে যেত এবং উপরের শব্দ থাকতো অবশ্যই।
কোন কি জানতে পেরেছেন যে এরকম কোনো মহিলা আদৌ কি এখানে কখনো ছিল কিনা, বা এমন কিছু কখনো ঘটেছিল কিনা যেটা মানে একটু অস্বাভাবিক কোনো ব্যাপার?
আসলে কুকুরটা যখন আর কি ছোট ছিল তখন তাদের দাইমা, সে আমাদের দাইমা যে ছিল উনার দাইমা এরকম আর কি অনেক জিনিস ফেস করতো, এবং দাইমা একজন এমন একজনকে দেখেছিলেন যিনি লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া, উনাকে একদিন দেখেছিলেন সিঁড়ির মাঝখানে হেঁটে যাচ্ছিল। তো দাইমার কাছ থেকে আর কি তেমন কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তিনি পাননি যে আসলে এই ঘটনাগুলোর কারণ কি, কিন্তু দাইমা যেটা বলেছে যে হয়তো বা এই বাসার মধ্যে যারা আগে বসবাস করতো আমার যে দাদা, আমার দাদার যে আব্বু ছিলেন উনি এই বাসাটি অনেক আগে কিনেছিলেন, প্রায় 1932 বাসাটি কিনা, এবং তখন এই বাসাটি তৈরি করাই ছিল এবং কিনা মানে তৈরি করা বাসাটি উনি কিনেছিলেন তখন আর কি। হয়তো বা হতে পারে যে তখনকার কোনো ঘটনাক্রমে এখানে চলে এখানে হয়তো বা
ওই জায়গাটা একটা প্রবলেম আছে, মানে সিঁড়ি দিয়ে উঠার জায়গাটা ওই জায়গাতে,
এবং তারপরে এরকম প্রায় দেখতে পেতো যে এরকম সাদা একজন মহিলা সালোয়ার কামিজ পরা উনি প্রায় দেখতে পেত এবং তার কণ্ঠ একটা আদর ভাষার কণ্ঠের আওয়াজও তিনি শুনেছেন। একবার তিনি যখন রুমে ঘুমিয়েছিলেন তখন হঠাৎ করে নিজেকে উঠেন এবং দেখলেন যে কলাপসিবল গেটের ওই পাশে একজন বিকট শব্দে বা একজন একটা আজব ল্যাঙ্গুয়েজ একটা আজব ভাষায় চিৎকার করা হচ্ছিল, যেটা মেয়েটি করা হচ্ছিল, যে ভাষাতে আজকে তিনি বুঝতে পারছিলেন না,
শুনতে
পাচ্ছিলেন এবং তিনি আসলে এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে প্রায় দুই তিন দিন পর পরই একই জিনিস ফেস করা এবং তিনি আসলে আর দেখতে যাননি আসলে কে কথা বলছে এবং তিনি কয়েক শিওর শিওর ছিলেন যে আসলে জিনিসটা এরকমই একটা প্যারানর্মাল তার সাথে ঘটছে, মানে তিনি এরা নর্মাল না একেবারে এবং এরা মানে স্বাভাবিক কিছু না এবং এটা ব্যাখ্যা তিনি দিতে পারছিলেন না কোনো ক্রমে।
তারপর এখনো কি আপনার খুবই এরকম কিছু দেখে কি?
এখন আমরা তিন বছর হলো আমরা
ওই জায়গা থেকে
চলেছি এবং জায়গাটি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তবে ইন্টারেস্টিং যে বিষয়টা আমার খুবই জানতে পেরেছে এবং আমাদের বাসাটা তো পুরোপুরি খালি এবং আশেপাশে যারা বাসা থেকে আমাদের বাসা সম্পূর্ণই দেখা যায়। তো আমার বাসার যারা প্রতিবেশী তারা আমার সম্পর্কে জানিয়েছে যে মাঝে মাঝে রাত আড়াইটা তিনটা বাজে নাকি ওই সাদা সালোয়ার কামিজ পরা ওই উচকুচে কালো মহিলাটাকে এখনো সেখানে
আশেপাশে মানুষ দেখতে পায়।
জি
তৈরি ছিল আপনার ঘটনা।
জি
আর কোনো ঘটনা কি আছে?
আরেকটি ঘটনা আছে যে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একই বাসায়। আমার চাচাতো ভাইয়ের নাম হলো শেজান ওসমানী। হ্যাঁ শেজান, উনি তখন বিয়ে করেনি, তো যখন উনি আর কি ব্যাচেলার ছিলেন বিয়ের আগে উনি একবার রুমে ঘুমিয়েছিলেন কোনো রাত, তো হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘটনা ঘটনা উনি যখন ঘুম থেকে উঠলেন আর কি ঘুমটা ভেঙে যাওয়ার পরে উনি তার বিছানা তার পায়ের সামনে যা দেখলেন দেখলেন যে ওনার পায়ের ঠিক বরাবরই একজন অন্ধকার রুম ছিল, কিন্তু উনি বুঝতে পেরেছেন এবং উনি পুরো স্পষ্ট দেখতে পেরেছেন যে লাল শাড়ি পরা একজন মহিলা ওখানে দাঁড়িয়েছিল।
আচ্ছা, আপনার বাবার ড্রাইমাও লাল শাড়ি পরে কিছু?
জি জি,
মানে এই পুরো ঘটনাটা মূলত বিষয়টা হচ্ছে অস্বাভাবিক কিছু দেখতে পান আপনার পাশে
এবং উনি অনেক বেশি ভয় পেয়ে যান।
অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় করার জন্য।
থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
আমাদের এই দরটি ধারণ করা হয়েছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে যে চারজন বন্ধুকে নিয়ে আমরা ডর আপনাদের সামনে উপস্থাপন করছি, গিয়াসুদ্দিন ওসমানি, সেলিম এবং রায়হান। প্রিয় শ্রোতা, মাত্র চার মিনিট পর আমি আর জি কিপ্রিয়া আমার সঙ্গে যারা রয়েছেন আমার টিমকে সঙ্গে করে আমার একবার ফিরব আপনার কাছে। সঙ্গে থাকুন। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিট পর আরো একবার স্বাগত ডরে। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। যারা ডরে কমিউনিকেট করতে চান এই অনুষ্ঠান চলাকালীন সময়ে, এক বন্ধু হাজার বন্ধুর সাথে চলে আসবেন আমার ফেসবুক পেজ www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। বেঁচে আছে আর যে একটি লাইক দিয়ে দেবেন তাহলে মেম্বার হয়ে যাবেন। আর যারা দলে অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফিরে যাচ্ছি সুমন প্রশান্ত।
আপনি গল্প বলার জন্য ঠিক আছে, আপনার ঘটনায় চলে যাচ্ছে, কি ঘটেছিল আপনার সাথে?
ঘটনা হচ্ছে যে আমি একদিনকে ঢাকাতে জব করি, তো জব করার সময় হঠাৎ বৃহস্পতিবারে ছুটি পেলাম, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। শুক্রবার ডে অফ, শনিবারই সদস্য করবো। তো আমাদের বাড়ি যেতে অনেক দূর, মানে 7-8 কিলো দূর ভ্যানে যেতে হয় বাস থেকে নেমে।
আচ্ছা, এটা কোন জায়গাতে আপনার বাসাটা?
এটা আছে মুখশিদপুর থেকে বলমারিতে যেতে রূপপাত কালীনগর।
আচ্ছা, কালীনগর। হ্যাঁ, ঠিক আছে। তারপর?
তারপর আমাদের এখানে একটা নাম করা স্কুল আছে, রূপপাত দামোদর হাই স্কুল, মানে পুরনো স্কুল। এবং আমি যখন স্কুলের কাছে গেছি তখন রাত 11:30 বাজে। স্কুলের পিছনে একটা ছোট্ট বন, বন পেরলেই 2 মিনিট পড়লো আমাদের বাড়ি।
আচ্ছা, মানে বেসিক্যালি হচ্ছে আপনার বাসের রাস্তাটাতে ওই স্কুলটা পড়ছে।
হ্যাঁ হ্যাঁ,
আর স্কুলের পিছনেই হচ্ছে আবার বন।
হ্যাঁ, আচ্ছা, বনটা ওভারটেক করে আমাদের বাড়িতে যেতে হয়। বনের সাইডে ছোট একটা রাস্তা, মাটি রাস্তা। তো আমি 11:30 যখন ওই বাড়ির দিকে রওনা দিছি, রওনা দেওয়ার পর ওই বনের কাছে গেলে মানে একটু ঝিমঝিম, মানে স্তব্ধ স্তব্ধ ভাব, বাতাস টাতাস নাই, এরকম যেন ঝিমঝিম মনে হচ্ছে, মানে থমথম অবস্থা মনে হচ্ছে। হঠাৎ করে দেখি একটা ছেলে, ছেলেটার নাম লাইক,
মানে এত পরিচিত
পরিচিত আমাদের পাশের গ্রামে।
আচ্ছা, পাশের গ্রামে। তারপর কি হলো?
দেখো ভাই কেমন আছেন, তুই এত রাতে কি করিস, এই আসছি এখানে ঢাকা থেকে আসলে। আমি নর্মাল যে কথাবার্তা বললে আমি বাড়ির দিকে যাইতেছি, বাড়ির কাছাকাছি গেলে মানে হঠাৎ করে আমি গান ধরছি, গান ধরার পর আমার এক চাচা হয় সম্পর্কে, সে বলে কি কোথ থেকে আসি, তখন আমার ঢাকা থেকে আসি কোথ দিকে, আমি স্কুলের পিছন আসলাম, ওইখানে লাইকের সাথে আমি কথা বললাম, কথা বলার পর 2-3 দিন কথা বললে তারপরে আসলাম। কার সাথে কথা বললি? আমার কাকে বলছেন লাইক, চল তো যাই। এখন আমি গেলাম, যাব আর লাইক রো পাই না, কারোর পাই না। তখন সবাই আরো বললো কি যে আসলে ও তো কালকে রাত্রেই সুইসাইড করছে।
আচ্ছা, ওই স্কুলের পিছনে?
হ্যাঁ, ওই স্কুলে এসএসসি পরীক্ষা দিছিল, রেজাল্ট খারাপ কারণে ওই রাত্রেই স্কুলের পিছনে সুইসাইড করছে।
তারপর আপনি কি করলেন, মানে তারপর আপনার চাচারা কি বললেন?
তখন তখন আমার কাছে ভয় লাগলো কি, আমি এই পত্র কথা বললাম, আমার সে কালকে রাত্রে মারা গেছে, তখনই আমার কাছে প্রচন্ড ভয় লাগছে, সবাই বলো যে এই পথে আর আশা করিস না।
আচ্ছা, এরপর আপনি কি জানতে পেরেছেন যে অন্য কেউ কেউ রাস্তাতে এখনো দেখতে পায় কিনা, কিংবা আর কেউ কিছু দেখেছে কিনা?
না, তবে রাত্রে কেউ ওখান দিয়ে যা আশা করে না। এবং একটা মানে স্কুলে একটা ইয়ে আছে যে ওই টেবিল চেয়ার ভাঙচুর করে।
আরো একটা ঘটনা আপনার থেকে শুনবো, আমরা যতদূর শুনেছিলাম তোর টিমের কাছে যে আপনি আরো একটি ঘটনা বলতে চান শ্মশান নিয়ে।
হ্যাঁ,
সেই ঘটনায় চলে যেতে
পারছিলাম। আমি তখন 2002-এর কথা, আমি তখন আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে নদী পার হয়ে আমার মামা বাড়িতে আমার মামাতো বোন এবং ছেলেদের টিউশন করাতাম। তো 9:30-10 দিকে টিউশন শেষ করে আমি 11:30-12 আসতাম। আসার পর একদিন দেখি যে ওই ব্রিজের পরে, ব্রিজের কোড়ায় কিন্তু আবার একটা শ্মশান ঘাট
আছে,
ব্রিজের পর 10-12 জন লোক ওরা দাঁড়াইয়া ওই শ্মশানের দিকে তাকাইয়া কি যেন দেখতেছে। আমি হয়তো ভাবছি কেউ মাছ মারতেছে বা ই করতেছে, দেখে তাই বললাম কি রে তোরা কি করতেছিস, সবাই পরিচিত চল যাই। তখন বলে ওই দেখ কি, তখন আমি ওদের সাথে চোখ মিলাই দেখলাম কি যে 2-3 মিনিট পর পর আগুন জ্বলে উঠতেছে শ্মশান দিক থেকে। তখন আমি বললাম যে আসলে এটা যে কোনো কারণ হইতে পারে, চল যাই দেখেছি। আমি কিন্তু আমার সাথে কেউ যেতে রাজি হচ্ছে না। যখন রাজি হচ্ছে না তখন অনেক বললে করে পাহারা ধরে রাজি করলাম, চল যাই দেখেছি হয় কি আছে একটু দেখেছি। তখন পাহারা ধরে বললো যে ভাই তো লাইট দেন আর আমি আপনার পিছিয়ে পিছিয়ে আসছি, আমি সামনে দেখতে হবে। ঠিক আছে, আমার সাথে থাকলে হবে। আর আমি একটা জিনিস দেখেছি, তো অনেক লোকজন আছে, কোনো কিছু তো চিৎকার দিলে এরা তো এসে আমার উদ্ধার করবে।
এই সেন্সে মানুষজন আছে সেটা ভয়টা একটু কম লাগারই কথা।
কিন্তু আমি যাই ওখানে যে ওই যে আগুন চলতে লাইট মারার পর কোনো কিছু দেখতেছি না, এদিক ওদিক লাইট মারলাম কোনো জায়গায় কোনো কিছু। তখন আমার কাছে মনে হলো যে না, এখানে যে কোনো একটা কিছু ঘটছে। তখন আর ওটা দেখতে পাইনি। পর সবাই এসে আমার আরো ই করলো যে কখন আর এই ধরনের সাহস দেখায় না, বলেছিলাম আমার ঘটনা।
আচ্ছা, এরকম আর কেউ কি দেখেছে কখনো যে মানে কেন আগুন চলছে, বা এমন কি হতে পারে যে ভুল দেখেছেন, বা এমন কি হতে পারে?
না, আমি তো একা না, এখানে আরো 10-12 জন দেখতেছিল।
আচ্ছা, কিন্তু সামনে যাওয়ার পর দেখেন যে আসলে কিছু না,
আসলে কিছু না, কিন্তু দুটো সবাই দেখতেছিল।
আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আপনার ঘটনা?
জি।
ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে এসে ঘটনাটা শেয়ার করার জন্য। আর যে
আলোচনা চলছে এবং সেই সঙ্গে চলছে আমাদের এক একজনের এক্সপিরিয়েন্স শোনার কি বলে যে
পালাটা আর কি,
সেটাও চলছে। এবং আমরা মুগ্ধ কিছু কিছু এক্সপিরিয়েন্স শুনি এর মধ্যে এবং ভাবছো যে আরো কিছু অনেক চমৎকার এক্সপিরিয়েন্স আমাদের জন্য
কোনো কিছু অপেক্ষা
করছে। রাইট, তো আমরা কথা না বাড়ি আমরা আবারও আমাদের এই এক্সপিরিয়েন্স শোনার পালাটাকে আরো এগিয়ে নিয়ে যাই। এবার আমরা পরবর্তী যে গেস্ট আছে তাদের কাছে যাব এবং সুমন আর শান্ত তো অ্যাজ ইউজুয়াল আপনাদের সবার সাথেই আছে। তো এই মুহূর্তে আমাদের সাথে কি আছে তার পরিচয়টা একটু জানি।
আমি ফাইভ মাহমুদ সার্থক, আদমজী ক্যান্টনমেন্ট কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছি।
ওকে, আমরা যতটুকু শুনেছি বেশ কয়েকটা ঘটনা আছে আপনার কাছে, তো আমরা শুরু থেকেই শুরু করি যে প্রথমে কোন ধরনের ঘটনাটা শেয়ার করছেন।
প্রথমে আমি আমার নিজের সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা বলতে চাচ্ছি।
আমরা ঘটনার দিকে চলে যাচ্ছি।
ছোটবেলা হয়তো সাত আট বছর হবে, ক্লাস থ্রিতে মনে হয় পড়ি, থ্রিতে বা টুতে পড়ি, মনে নেই সবকিছু। তো যেটা হয় যে নিজেদের বাসায় থাকতাম তখন, তো একটা সময় খালার এঙ্গেজমেন্ট থাকে ওই দিন, খালার এঙ্গেজমেন্ট থাকে। তো বিকেল বেলায় আমি আর আমার সাথে একটা বন্ধু মিলে ছোঁয়া ছুঁয়ে খেলছিলাম। তো এর মধ্যে যেটা হচ্ছে যে বাড়ির উঠানে খেলছি, বাড়িটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, তো ক্যান্টনমেন্টের ভিতরে ওইখানে আমাদের উঠানে খেলছি, দৌড়াদৌড়ি করছি। তো হঠাৎ করে আমার যেটা মনে হলো যে পিছন থেকে, মানে আমাদের একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছটা যাই না কেন সবসময় একটু ভয় পেতাম। তো ছোটবেলা
মানে আপনি এমনিতে ভয় পেতেন না, অনেকেই ভয় পেত,
ভয়টা আমারটা আমার মনের মধ্যে ভয় ছিল সব, বিশেষ করে রাতে আমি কাঁঠাল গাছটা নির্দেশ যেতাম না। তো পরবর্তীতে যেটা হয় যে দৌড়াদৌড়ি করছি, এর মধ্যে হঠাৎ করে যেটা মনে হয় যে পিছন দিয়ে হঠাৎ করে কালো করে একটা কালো লোমর্ষ একটা হাত পেঁচিয়ে ধরে, তো পেঁচিয়ে ধরে, হ্যাঁ জি, কাঁঠাল গাছের ওখান থেকে, তো পেঁচিয়ে ধরে।
তখন
সময়টা মাগরিবের কিছু আগে, তো পেঁচিয়ে ধরে, তো আমি মনে করছি যে আমার যে বন্ধুটা আছে ও হয়তো ই করতেছে, তো আমি বললাম যে ছেড়ে দে, ওর নাম ছিল তানভীর, তো ওকে বললাম যে ছেড়ে দে। তো ও কোনো কথা বলতেছে না, পরে ওর দিকে তাকিয়ে দেখি যে ও অনেক দূরে দাঁড়ায় আছে। তো যেটা হয়েছে ওই কালো লোমর্ষ যে হাতটা আমাকে পেঁচিয়ে ধরে, তো পেঁচানোর এক পর্যায়ে যেটা হয় আমার ঘাড়ের এখানটা ধরে, ঘাড়ের এখানটা ধরে ঘাড়টা নিচু করে ফেলে, নিচু করে পিঠের উপরে একটা জোরে সোরে কিল দেয়। তো কিল দেওয়ার পরে যেটা হয় যে সাথে সাথে ওই অবস্থায় কোনো মতে বাসায় ঢুকি। তো বাসায় ঢুকে ওই দিন আর এঙ্গেজমেন্টে কি হচ্ছে বা কি কিছু জানি না। তো ওই যে শুয়ে পড়ি, ওই শুয়ে পড়া থেকে প্রায় এক সপ্তাহ ধরে প্রচুর জ্বর, কোনো ওষুধে কোনো কাজ হয় না। পরে যেটা করা হয় যে লোহা পড়া পানি বা এরকম কিছু একটা খাওয়ানো হয়। তো এরকম খাওয়ানোর পরে জ্বরটা ঠিক হয়ে যায়। জ্বরটা ঠিক হয়ে যাওয়ার একদিন পরে ওই বাসার সামনে যে গেটটা, গেট দিয়ে দেখি যে একটা লোক মুখে অনেক দাড়ি, বড় বড় দাড়ি। আবারও জ্বর আসে আর কি, অতটা জ্বরে।
আচ্ছা, ওই লোকটাকে দেখে ভয় পাওয়ার কারণটা কি ছিল?
ওই লোকটা দেখে ভয় পাওয়ার কারণ ওই লোকটা মানে তাকানোটা দেখে ভয় লাগতো, যে এমন ভাবে তাকাতো, তার সাথে যখনই দেখা হতো এমন ভাবে তাকাতো। স্কুলে যেতে গেলে ওই লোকটা ওইখানে বসা, আমার দিকে তাকায় আছে, স্কুল থেকে আসার সময় ওই লোকটা একই ভাবে বসা,
থেকে।
তো পরবর্তীতে যেটা হয় যে এরকম আবার জ্বর আসে, জ্বর আসার পরে আবারও কোনো ওষুধে কাজ হয় না, আবার এরকম লোহা পড়া পানি খাওয়ার পরে ঠিক হয়। ঠিক হওয়ার পরে যেটা হয়েছে, পরে আমরা ওই পারিবারিক কিছু কারণে আমরা ওই বাসাটা থেকে চলে আসি, একটা ভাড়া বাসাতে উঠি আমরা।
আচ্ছা, আমরা এর আগে আমি একটু কথা জানতে চাই। আপনি যখন বলছিলেন যে আপনাকে স্টেশন থেকে কিছু একটা হাত পেঁচিয়ে ধরেছে, তো আপনি তখন ভেবেছিলেন যে এটা আপনার বন্ধুর হাত হয়তো?
জি।
কিন্তু যখনই ওকে দেখলেন, মানে তখন কি চিৎকার করেননি কিংবা আপনার বন্ধু দৌড়ে আসেনি বা তাকে ডাকার
চেষ্টা করেছেন? মানে চিৎকারটা হচ্ছে এরকম যে চিৎকার করতেছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না, অনেকক্ষণ ধরে এই জিনিসটা করছি বাট কোনো শব্দ হচ্ছে না, এমনকি নিজের শব্দটা নিজেও শুনতে পারতেছি না।
পরবর্তীতে শরীরের মধ্যে কোনো ধরনের দাগ বা কোনো কিছু?
হ্যাঁ, পিঠে একটা দাগ ছিল, খুশি এই দাগটা ছিল, রাঙের ছিল। তো পরবর্তীতে ওই লোকটার ক্ষেত্রে যেটা হলো যে ওই লোকটা যায় না, তো পারিবারিক সমস্যার কারণে আমরা বাসাটা চেঞ্জ করে একটা ভাড়া বাসায় আসি। ভাড়া বাসাটা এটা ক্যান্টনমেন্টেই, ক্যান্টনমেন্টের মানিক দিকে। তো এই বাসাটা হচ্ছে তিনতলা একটা বাসা। তো এই বাসাতে আসার পরে প্রথমের দিকে কোনো সমস্যা হয়নি, প্রায় দুই তিন মাস যাওয়ার পর থেকে কিছু উদ্ভট আওয়াজ নাচের শব্দ, রাতের বেলা নাচের শব্দ, সারাদিনই মশলা বাটার শব্দ, খাবারের গন্ধ।
কয়তলা ছিল বাসাটা?
বাসাটা তিনতলা ছিল এবং আমরা তিনতলাতেই ছিলাম।
মানে আপনাদের উপরে ছাদ?
জি, আমাদের
উপরে খালি
থাকে। আর এই সমস্যাটা আসলে মানে এই শব্দ শোনা বা খাবারের গন্ধ পাওয়া, মশলা বাটা, এই ব্যাপারগুলো আমার একটা ফেস করা না, এটা বাসার সবাই ফেস করছে এবং আমাদের পাশে যে অন্যান্য ভাড়াটিয়ারা ছিলেন তারাও এই ব্যাপারটা ফেস করছে।
বিষয়টা কি আমরা যদি আমাদের দৈনন্দিন লাইফে দেখি যে মানে মশলার গন্ধ আসা, খাবারের গন্ধ আসা এবং মশলা বাটা, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা
কাজ। শুনুন, আর এই ব্যাপার যেটা সেটা হচ্ছে এমন কি হতে পারে যে পাশের ফ্ল্যাটে এরকম কিছু করছে? সেটা সব
এই ব্যাপারটা,
এই ব্যাপারটা হচ্ছে সবাইকে এটা নোটিস করছে যে এটা কিছু একটা উইয়ার্ড।
জি, এই প্রথম প্রথম ব্যাপারটা এমন ছিল যে হয়তো তার বাসা থেকে হচ্ছে শব্দটা, হয়তো কেউ আসছে আবার আরেক সময় আরেকজন, কিন্তু সারাদিনই এই শব্দটা হচ্ছে, কেউ আসতেছে, উল্টাপাল্টা হাঁটার শব্দ হচ্ছে। তো পরবর্তীতে যেটা হলো, আমরা পাশে ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করতেছি, একটা সময় শব্দটা এত পরিমাণে হচ্ছে যে পাশে গিয়ে জিজ্ঞেস করতেছি, তার পাশের জনকে জিজ্ঞেস করতেছি, তিনটা ইউনিট স্বাভাবিকভাবে নিচে শব্দটা উপরে আসার কথা না। তো আশপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করছি, তারা সবাই না বললো। না বলার একটা পর্যায়ে আমরা ছাদে গিয়ে চেক করলাম, ছাদে গিয়েও দেখি যে কোনো কিছু না।
হরহামেশাই কোনো কিছু?
হ্যাঁ, হরহামেশাই সময়, হরহামেশাই মশলা বাটা শব্দটা, হরহামেশা আর
মশলা বাটার শব্দ আপনারা পাচ্ছেন। ইন দা মিন্টাইম ছাদে গিয়ে চেক করছি এবং
চেক করে
তখনও শব্দ পাচ্ছি,
তখনও শব্দ হচ্ছে,
এরকমও ঘটেছে,
তখনও শব্দ হচ্ছে। কিন্তু আমরা ছাদে গেলাম, ছাদে কোথাও শব্দ নাই, আবার বাসায় আসলাম শব্দ হচ্ছে, নিচে শব্দ হচ্ছে, যাদের জিজ্ঞেস করতেছি উপর থেকে তারাও বলতেছে শব্দ হচ্ছে। তো সবসময় এই শব্দটা হয়, কিন্তু নাচের শব্দটা তিনটার সময় হয়, রাতের তিনটার দিকে এই শব্দটা হয়,
এটাই সবাই শুনতে পাচ্ছে।
হ্যাঁ, এটা সবাই শুনতে পাচ্ছে। তো আম্মুর কাছ থেকে এটা আর কি শোনা, আম্মু নামাজ পড়তে উঠে, তাজুদের নামাজের সময় এই শব্দটা আম্মু পায়, তো তারপরে আর কি ঘুম থেকে ডেকে উঠে। তো একদিন আমি আর আম্মু বাসা থেকে একটু বের হয়ে আমরা বরিশালে গিয়েছিলাম সম্ভবত। তো বরিশালে যাওয়ার পরে যেটা হয় যে বাবা ফোন দিয়ে প্রচুর ভয়ে আছে, এরকম একটা অবস্থা, কান্নাকাটি করতেছে এরকম একটাই বাবার ক্ষেত্রে।
মানে উনি কি
একা ছিলেন বাসায়? তো যেটা হয় যে বাবা ফোনে বলতেছে যে গ্রিলে শব্দ হচ্ছে, গ্রিল ভেঙে যাচ্ছে এরকম, আর দরজায় মনে হচ্ছে কেউ মনে হয় লাঠি দিচ্ছে। পরে যাই হোক, আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম, আর বরিশাল যাওয়া হয়নি ওই দিন, আমরা ছিলাম লঞ্চঘাট, একটু বরিশাল যাওয়া হয়নি, ওইখান থেকে চলে আসলাম। আসার পরে বাসায় তাড়াতাড়ি করে আসার পরে যেটা দেখলাম যে বাসার দরজার যে খিলটা থাকে, খিলটা ভেঙে গেছে, এরকম প্রচুর পরিমাণে লাঠি লাঠি করার কারণে ভেঙে গেছে খিলটা, আর গ্রিলে নাকি প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল। এবং এই শব্দটা আমাদের পাশে যে ভাড়াটিয়ারা ছিলেন তারা শুনতে পেয়েছে, এই গ্রিলের শব্দটা।
আচ্ছা, আমি একটা জিনিস আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে দরজায় অনেক লাঠির শব্দ হয়েছে, এই শব্দটা শুনতে পাইনি কি?
চোর ডাকাত আসার কোন প্রশ্ন নেই, কারণ সবসময় গেটটা লক করা থাকে, মানে নিচের যে গেটটা থাকে এটা সবসময় লক করা থাকে, একদম সিকিউরিটি লক করা থাকে, আর এটা চাবি শুধু ভাড়াটিয়াদের কাছে থাকে। তো এত পরিমাণে দরজার শব্দ, দরজার শব্দটা কেউ শুনতে পারেনি, কিন্তু গ্রিলের যে শব্দটা, এই শব্দটা পাশে যে ভাড়াটিয়ারা ছিলেন পাশের বারান্দা তারা সবাই শুনতে পেয়েছে। কিন্তু বাবা যে দরজা খুলে এসে কাউকে বলবে এই বলাটাও বাবা বলতে পারছিল না, কোনো একটা অজানা শক্তি বা কি বাবা এটাও বুঝতে পারেনি, কিন্তু দরজা খুলে যে কাউকে বলবে এই বলাটা বলতে পারেন। তো পরবর্তীতে আমরা গিয়ে যেটা দেখলাম যে বাসার দরজার এই খিলটা ভাঙা। তো পরবর্তীতে এইটা নিয়ে এরকম সমস্যা প্রচুর বাড়লো। তো বাড়িওয়ালাকে জানানোর পরে বাড়িওয়ালা আসলে এই মশলা বাটার যে শব্দটা এটা ফেস করতে, বাট এরকম দরজার শব্দ বা গ্রিলের শব্দ এটা ফেস করেনি। তো পরবর্তীতে তারাও কোনো কিছু বলে নাই, পরে এটা নিয়ে কবিরাজ ডাকা হয় বাসায়। পরবর্তীতে যেটা জানা গেল যে এই বাসাটা একটা কবরস্থান ছিল, কবরস্থানের উপরে বাসাটা করা হয়, এবং এটা বাড়িওয়ালা যিনি ছিলেন তিনিও জানতেন না, তিনি এই ব্যাপারটা অস্বীকার করেছেন যে তিনি এই ব্যাপারটা জানেন না।
আরো একবার বিরতির সময় হয়ে গেল এবং শেষবারের মতো 5 মিনিট পর আমি আর জেকি প্রিয়া আবারও ফিরব ডর নিয়ে। যারা এতক্ষণ সঙ্গে আছেন তাদেরকে আরো একবার ভালো করে দিতে চাই, প্লিজ ফলো ডরের রেসিপি। ডরের রেসিপি মেনেই কেবল এত রাতে আপনি যদি শোনেন তাহলেই আমরা বলতে পারব ডর মানে ভয়। ফিরছি ঠিক 5 মিনিট। আরো 4 জন বন্ধু ছাড়া আজকের এই দলের বিভিন্ন গল্পগুলো বলছেন তারা যোগ দিয়েছেন কেরানীগঞ্জের ভবিষ্যৎ থেকে। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি অতিভৌতিক ঘটনা নিয়ে চলে, এখানে বিজ্ঞান সিদ্ধ উত্তর পাওয়া খুব কঠিন, যে কারণেই আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ডিসক্লেইমার দিই। আপনাদের সবাইকে বলব, যারা এই অনুষ্ঠানটিতে যৌক্তিক আবহ খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য এই অনুষ্ঠানটি নয়। যারা বিশ্বাস করেন বিজ্ঞানের অর্থে প্রতিদিনের জীবনে অনেক কিছুই ঘটে যায় যার যুক্তিসিদ্ধ উত্তর আমরা পাই না, তাদের জন্য এই অনুষ্ঠান। যারা মনে করেন ভয় নামের একটা অনুভূতি আছে এবং সেটা সার্বজনীন, তাদের জন্য এই অনুষ্ঠান। ভয়ের মধ্যে যারা মজা খোঁজেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠান, 102তম পর্বের একেবারে শেষ ভাগে। আবারও ফিরছি সুমন ও শান্তির কাছে।
কিন্তু এদিকে আরেকটা সমস্যা যেটা হয়েছে, পরবর্তীতে আমরা তো মনে করছি যে এই ব্যাপারটা এখানেই মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু পরে যেটা হলো যে আমরা ওই দিকেরই আরেকটা বাসা ভাড়া নিই, ওই বাসাটা হচ্ছে 6 তলা।
বাসায় কি আপনারা ছেড়ে দেন?
এই বাসাটা ছেড়ে দেন, এই সমস্যার কারণে ছেড়ে দেন।
কবিরাজ কোনো ধরনের আর কোনো কিছু বলেন
না? কবিরাজ আর কোনো কিছু বলেনি,
ছিল না ওনার
কোনো সলিউশন ছিল কিনা বা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা এটা জানি না। তো যাই হোক, পরবর্তীতে বাসাটা ছেড়ে দিই, 6 তলা একটা বাসায় উঠি। 6 তলা বাসায় উঠার পরে ওইখানেও প্রথম প্রথম সব ঠিক, পরবর্তীতে গিয়ে আবার ওই একই সমস্যা, মশলা বাটা। ঠিক তার পাশে আরেকটা বাসা ছিল, ওই বাসার উপর থেকে দেখা যায় যে নুপুর করে সাদা ড্রেসে কেউ নাচছে। পাশের বাসাটা মানে পাশাপাশি দুটা বিল্ডিং ছিল, একটা 6 তলা ছিল আর একটা 5 তলা ছিল।
পাশের বিল্ডিং এর ওরা কি আপনাদের বিল্ডিং এর ছাদে বা কোথাও দেখতে পেত
না?
কোথায়
ওরা দেখতে পেত না? আমাদের বিল্ডিংটা থেকে আমরা দেখতে পেতাম পাশের বিল্ডিং এ। আমাদের বিল্ডিং এ যারা ছিল, 6 তলায় ছিলাম আমাদের বাসাটা, তো 6 তলায় অন্যান্য ভাড়াটিয়া যাদের ছিলেন আমাদের পাশের বারান্দায়, তারাও দেখতে পেয়েছেন যে এরকম নুপুর পরে নাচে রাতের বেলা। আর মশলা বাটার শব্দটা কমন ছিল খুব বেশি পরিমাণে। তো পরবর্তীতে ওইখানেও একই সমস্যা, পরও আমরা তার 2-3 মাস পরে, কারণ এই শব্দটার সাথে অলরেডি আমরা শুট করে গিয়েছিলাম যে যেখানে যে হয়তো বা এই শব্দটা হবে এরকম একটা জিনিস মনে হচ্ছিল, কারণ বাসা চেঞ্জ করে এখানে আসার পরে একই শব্দ। তো পরবর্তীতে যেটা হয় যে আমরা স্বপ্নে বিভিন্ন ধরনের দেখতে থাকি,
কেউ
স্বপ্নে দেখি কাফনের কাপড় পরা লোক শুয়ে আছে।
সবাই নাকি শুধু আপনি?
না সবাই, বাসা সবাই দেখা হয়।
একই স্বপ্ন কমন সবাই?
কমন। এই ব্যাপারগুলোর জন্য আসলে পরবর্তীতে এই বাসাটাও ছেড়ে দিতে হয়।
আর কি কি স্বপ্ন দেখি?
এরকম কাফনের কাপড় পরা দেখি, তারপরে দেখা যায় যে কাফনের কাপড় পরে হাঁটতেছে, শুয়ে আছে, মানে লাশ দাফন করতেছে, কুকুরের ডাক শোনা যায় স্বপ্নের মধ্যে। তো পরবর্তীতে একটা পর্যায়ে এই বাসাটাও ছেড়ে দিই, এই বাসাটা ছেড়ে দিই।
মানে সেই স্বপ্নের কাছে আপনারা এই বাসার রিলেটেড এইটা কিভাবে আপনারা?
না, বাসা রিলেটেড আসলে বাসা রিলেটেড দেখা হয়নি, স্বপ্নটা দেখা হয়েছে এই কাফনের কাপড় পরা কুকুর ডাকতেছে কাফনের কাপড়।
সেটা আমি সেটাই বলছি যে আপনারা কেন তখন বাসাটা ছেড়ে দিলে এই স্বপ্নটা দেখবেন?
মনের ভিতরে একটা ই ছিল যে সম্ভবত হয়তো এই বাসার কারণে হচ্ছে, কারণ যে বাসাতে যাচ্ছি সেখানে হচ্ছে, তো পরবর্তীতে সরে আসলে ঠিক হচ্ছে, কিছুদিন ঠিক থাকে আবার হয়তো এই কারণে মনে হচ্ছে যে হয়তো বা বাসার কারণে। তো পরবর্তীতে আমাদের নিজেদের বাসায় আবার উঠে হয়, ওই পারিবারিক যে সমস্যাটা ছিল ওটা সমাধান হয়ে যাওয়ার কারণে নিজেদের বাসায় আবার উঠে হয়। তো যেখানে ঘটনাটা ঘটেছিল প্রথমেই, যে যেখানে ওই ঝিনের কিলটা খেয়েছিলাম, তো ওখানে নতুন করে বাসা করা হয়। তো বাসা করা
কেটে
না, গাছ আছে, গাছটা এখনো আছে, কিন্তু ওই যে উঠানটা ছিল উঠানের উপরে বাড়ি করা হয়। বাড়ি করার পরে এখন ওই বাড়িতে আছি। পরবর্তীতে আরো কিছু সমস্যা দেখা দিয়েছিল ওই একইভাবে, ওই নাচের শব্দ, মশলা বাটার শব্দ। পরে কবিরাজ ডাকা হয়, কবিরাজ ডাকার পরে যেটা জানতে পারলাম যে আমাদের ঠিক মানে যে উঠানটা, উঠানটার পাশ দিয়ে, উঠানটা এবং উঠানটার পাশ দিয়ে জিন যাওয়ার একটা পথ ছিল, পাশে আবার ডোবার মতো আছে, এখন ডোবা হয়ে গেছে। তো আগে নাকি এটা খালের মতো ছিল, মাছ ধরা হতো, নৌকা থেকে মাছ নিয়ে যেত দিন, এরকম একটা অবস্থা ছিল আগে। তো ওই জায়গাটাতে পরবর্তীতে বাড়িটা তোলা হয়, তো জানা যায় এরকম অবস্থা কবিরাজ বলে। তো কবিরাজ বলার পরে ঘরটা বন্ধক দেওয়া হয়, ঘর বন্ধক দেওয়া হয়
বলছে, বন্ধক দেওয়া হয় বলছে,
জি বন্ধক দেওয়া হয় বলছে,
ওকে মানে বন্ধ করা হয়, সুরক্ষিত করা,
ঘর বন্ধ করা,
বন্ধক দেওয়া হয় বলছে, আরেকটা টার্মস
আছে, ঘর বন্ধ করা হয়, বাড়ির চার কোণে বোতলের মধ্যে কাগজ দিয়ে ওটা পুঁতে রাখা হয়। তো পুঁতে রাখার পরে তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি আমার মতো।
তো এখনো সেই বাড়িতে
বাসাটা হচ্ছে
ক্যান্টনমেন্টে, আর কোন ধরনের কোন প্রবলেমই পাননি
এখন পর্যন্ত? আর প্রবলেম হয়নি কবিরাজ বাড়ি বন্ধ করার থেকে এখন পর্যন্ত। আর
একটা জিনিস দেখলাম যে আমি জানি না বাসার মানে লোকেশনটা কতটুকু ইম্পর্টেন্ট ওনাদের ক্ষেত্রে, কিন্তু ওনারা কিন্তু তিনটা বাসার,
তিনটা বাসা চেঞ্জ করেছেন
এবং তিনটা বাসার মধ্যেই আপনারা কোনো না কোনো কিছু পেয়েছেন। এটা কি আসলে বাসাগুলির প্রবলেম ছিল
নাকি আপনাদের কারোরই প্রবলেম? এটি হচ্ছে আমাদের যাচ্ছে মনের মধ্যে,
এটার আসলে কোনো সমাধান পাচ্ছে না। যাই হোক, মানে ঘটনা আসলে এই সমাধান পাবো না বলেই তো এই ঘটনাগুলো তো অন্যরকম ঘটনা এবং এই ঘটনাগুলো ভুতুড়ে বা অদ্ভুত
যার কোনো ব্যাখ্যা থাকে না। তো যাই হোক, এটা আপনার কাছে অনেক অদ্ভুত, আপনাদের ফ্যামিলিতে যেহেতু ঘটেছে আপনারা এটা মানে সাফার করেছেন, এবং যারা সাফার করেনি তাদের কাছে বিষয়টা অনেক সিম্পল মনে হতে পারে, অনেক সিলি মনে হতে পারে। তো যাই হোক, আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করেছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদের এই জার্নিতে আসার জন্য।
ধন্যবাদ ভাই আপনাদেরও, আর ধন্যবাদ এবিসি রেডিও।
এক এক করে তো সবগুলো ঘটনা শোনা হলো, সুমন কেমন লাগছে তোমার?
কি বলবো, আমার নিজের ব্যক্তিগত মূল্যায়ন যদি বলি, সেক্ষেত্রে কিছু কিছু ঘটনা বরাবরের মতো যেটা বলি যে সব ঘটনা আসলে প্রত্যেকদিন সমান হবে বিষয়টা এরকম না, এবং প্রত্যেকটা ঘটনা যে একই লেভেলের হবে বা একই মাত্রার হবে তাও নয়। আজকে যেমন আমি প্রথম যে গিয়াস সাহেবের গল্প শুনলাম, কিছু কিছু জায়গায় আমার কাছে ফ্যান্টাস্টিক লেগেছে কিছু ঘটনা। এরপরে আরো কিছু ঘটনা আছে যে এই ঘটনাগুলো আমার কাছে আদৌ মানে বেশ ভালোই লেগেছে বলতে গেলে।
আমার কাছে দারুণ লেগেছে হচ্ছে ওসমানী সাহেবের যে ঘটনা শুনলাম পুরনো ঢাকার বাড়ি নিয়ে, তুমি যেভাবে বলে গেলেন ডিটেল গুলো, আসলে মানে ব্যাপারটা হচ্ছে কি শোনো না, বরাবরই একই রকম কথা বলা হচ্ছে, তারপরে যেটা যার সাথে ঘটে সেই কিন্তু ভালো বুঝে বা ভালো ফিল করতে পারে বা ভালো ই করতে পারে,
যেমন আমরা ফিল করতে পারছি বর্তমানে। আই থিঙ্ক আমার সাথে যারা এই মুহূর্তে আমাদের আড্ডাতে রয়েছেন প্রত্যেকেই এটা মানে ফিল করছেন যে আমরা মানে মজা পাচ্ছি, সবার গল্প শুনছি, ঘটনা শুনছি, সাথে সাথে কিন্তু আমরা একটা ছোটখাটো থ্রিল অনুভব করছি যে যেই জায়গাটাতে রয়েছে আশেপাশে যেই দিকে চোখ যাচ্ছে একদম নিস্তব্ধ নীরব এবং অন্ধকার, মনে হচ্ছে ওই অন্ধকারের মাঝে কি যেন না আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা এই মুহূর্তে যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকার একটা জায়গা, এবং বেশ বিস্তীর্ণ এলাকা বুঝতেই পাচ্ছেন, এবং আশেপাশে অনেক বাড়ি ঘর তৈরি হচ্ছে, হয়তোবা আগামী বেশ কিছু বছরের মধ্যে আমরা আরো অনেক জনবসতি দেখতে পাবো এখানে। তবে এই মুহূর্তে যে ফাঁকা জায়গাটা রয়েছে, ঠিক এই জায়গাটা কিন্তু আজ থেকে 10-12 বছর আগে হয়তো এরকম ছিল, এটার চেহারাটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এখানে একটা গাছ ছিল, যদিও এখনো অনেক গাছ রয়েছে, কিন্তু সেই মাটির নিচে চাপা পড়ে যাওয়া একটা গাছ ছিল, এবং সেখানে এই গাছের এখানে একটা বাড়িও ছিল যেখানে একটা ফ্যামিলি বাস করতো, আশেপাশে অন্য কোনো বাড়ি ছিল না, শুধুমাত্র এই বাড়িটাই ছিল,
এবং এখনো কিন্তু তেমন বাড়ি ঘর এখানে নেই।
রাইট, তো ওই বাড়িটার একটা নাম ছিল, সবাই এক নামে চিনত, মানে খুব বেশি যে ফেমাস বাড়ি বিষয়টা এরকম না, হয় না এলাকায় কিছু কিছু থাকে বাড়ি এরকম, আমরা নামটা বললে হয়তো অনেকেই চিনবেন, কিন্তু আমরা যেহেতু আশেপাশে অনেক আবাসিক এলাকা রয়েছে, অনেক বাড়িঘর রয়েছে,
এবং অনেকেই বাড়ি করছে
নতুন, আমরা সেই জন্য নামটা বলছি না। তবে এই বাড়িটা, যেই বাড়িটা বলতে পারি যে আমরা মাটির নিচে চাপা পড়ে গিয়েছি, সেখানে কিন্তু একটা অতীত একটা ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসটা এবার আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই।
আর এই ইতিহাসটা কিন্তু মানে সবচেয়ে যে ভিন্ন একটা বিষয় সেটা হচ্ছে এবারে ইতিহাসটা কিন্তু আমার জেনেছি একজন চায়ের দোকানওয়ালা থেকে, তাই না?
যদিও চায়ের দোকানওয়ালা নিজে একটু অবাক হয়ে যাবে, উনি কিন্তু আমাদের পরিচয় একদমই পাননি, আমরা চেষ্টা করেছিলাম যে শান্ত আর আমি ভেবেছিলাম যে একবার রেকর্ড করতে পারি কিনা, কিন্তু ওনার ভাবে মনে হলো যে যদি আমরা রেকর্ডার মেশিন বের করতে যাই ওনার সামনে, তো দেখা গেছে যে উনি
একটু নার্ভাস হয়ে যাবে,
এবং আমরা যে প্রকৃত ঘটনা আছে এটাও হয়তো হারিয়ে ফেলতে পারি, উনি হয়তো বলতে চাইবে না।
কিন্তু উনি যখন চায়ের দোকানে বসে বলছিল এখানকার কয়েকজন মুরব্বীর সামনে, তখন কিন্তু ব্যাপারটা খুব সাবলীল ছিল,
সাবলীল,
কারণ আমরা ওখানে বসে ওই ঘটনাটা শুনে নিয়েছি। আর শুরুটা যখন
আমরা আরো কিছু ঘটনা পেয়েছি উনার কাছে, আমরা প্রথম যখন শুনেছি, এরপরে আমরা আরো কিছু ঘটনা এরকম পেয়েছি যাদের কাছ থেকে আমরা ভেরিফাই করার চেষ্টা করেছি যে এখানে আদৌ কোন ধরনের এই ধরনের ঘটনা ঘটছে। তো যাই হোক, আমরা ঘটনার দিকে যাই। প্রথম যে ঘটনাটা ঘটেছিল, আই থিঙ্ক শান্ত তুমি বেটার বলতে পারবে ওটা।
আসলে প্রথম ঘটনাটা হয়েছিল কি, এখানে একটা ভিটা ছিল, মানে বলে না অনেক সময় দেখা যায় যাকে জন্য নাম নিয়ে ভিটা হয়ে যায়, একটা ফেমাস জায়গা হয়ে যায় কারো বাড়ি থাকে, তো তখন এখানে একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলিতে হচ্ছে বাবা মা মেয়ে ছেলে যেরকম থাকে সেরকমই ছিল, সবকিছুই ভালো ছিল। কিন্তু এই ফ্যামিলির যে কর্তা ছিল উনি হচ্ছে তার মানে যে ওয়াইফ ছিল তাকে খুব টর্চার করতো, তো টর্চার লেভেলটা একটা পর্যায়ে গিয়ে এত বেশি হয়ে যায় যে সেই মহিলা আর নিতে পারছিলেন না। তো না নিতে পারার কারণে এই যে সামনে যে গাছটা ছিল, আর তুমি দেখবে সমুদ্রে আগের যে বাড়িঘর গুলো ছিল, বাড়িঘরের চারপাশে কিন্তু গাছ থাকতো, ঠিক তেমনি এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি এই জায়গায় যে বাড়িটা ছিল, বাড়ির সামনে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে শাড়ি দিয়ে পেঁচে ফাঁসি দিয়ে ঝুলে আর কি মারা যায়।
গাছটা এখন অনেকটা মাটির নিচে,
মাটির নিচে চলে গেছে। তো ওই সময় হচ্ছে ওই সময় থেকে প্রবলেম শুরু হয়, কারণ কেউ যদি আশেপাশে ফাঁসি দিয়ে মারা যায় তখন কিন্তু এমনিতে এলাকাটা একটা আতঙ্ক তৈরি হয়,
রুমার একটা ছড়িয়ে যায়, অপমৃত্যুকে সবাই একটু ভয় পায়,
একটু ভয়,
মানে অপমৃত্যু গুলার ঘটনা এরকম হয় যে মৃত্যুর পরেও হয়তো মনে হয় তারা মরেনি, তারা মনে হয় কোনো না কোনো ভাবে এক্সিস্ট করছে
এবং আমাদের আশেপাশে,
এবং সেই এক্সিস্টেন্সটা মানে মানুষজনকে তখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় মানুষজন। তো এই ক্ষেত্রে ঘটনাটা এরকমই একটা ঘটনা ঘটেছে যে উনি যখন এই ঘটনাটা ঘটে তারপর থেকেই মানুষজনের কাছে এই বাড়িটা একটু মানে মানুষজন অন্যরকম চোখে দেখা শুরু করে বাড়িটাকে।
হ্যাঁ, আর এই বাড়ির সামনে যে গাছে মানে মারা গিয়েছিলেন উনি, সুইসাইড করেছিলেন, সেই গাছের পাশে কিন্তু রাস্তা
রাস্তা রয়েছে, এবং একটা পর্যায়ে মানে ঘটনা এরকম হয়েছে এই বাড়িতে যেই মানুষজনরা আগে ছিল তারা বিভিন্ন ভয় পেতে থাকে, বিভিন্ন রকমের মানে তারা অস্বস্তিতে, চরম অস্বস্তিতে পড়ে যায়, এবং একটা পর্যায়ে তারা বাড়িটা ছেড়ে দেয়। কিন্তু গাছটা কিন্তু এখানে রয়েই যায়। তো এলাকার মানুষজন হয়তো কোনো সময় ভেবেছিল যে গাছটাকে কেটে ফেলবে, বাট ওই সাহসটুকু কেউ দেখানোর দুঃসাহস করতে পারে, সেই জন্য গাছটা তখন আর কাটা হয়নি।
আর না কাটাই স্বাভাবিক ছিল, কারণ ততদিনে এই গাছ নিয়ে অনেক বেশি রিউমার হয়ে গেছে, রিউমার এমন ভাবে ছড়িয়েছিল যে রাতের বেলা যারা হেঁটে যেত তারাও ভয় পেত। এটা হয়তো মানসিক কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়েছে যে রাতে যাওয়ার সময় সে দেখেছে যে ওখানে কোনো একটা মহিলা দাঁড়িয়ে আছে।
বিশেষ করে আমরা চাওয়ালার ঘটনা,
চাওয়ালার ঘটনাটা যদি বলি, তো সবকিছু মিলে যেটা হয়েছে যে এখন কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে চেহারাটা। তারপরে উনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে উনি দেখলেন যে একটা মহিলা দাঁড়িয়ে আছে, রাতের বেলা চায়ের দোকান বন্ধ করে যাচ্ছেন।
আমরা আজকে যে এই জায়গাতে বসে ডট ধারণ করছি, ঠিক এই জায়গা থেকে আর একটু সামনে সেই জায়গাটা, মানে যেটা আমরা চোখে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, হয়তো কয়েক কদম হেঁটে গেলেই হচ্ছে ওই জায়গাটা আমরা পাবো। এবং এখান দিয়ে উনি রাতে একটু রাত্রটা বেশি হয়ে গিয়েছিল, যদিও এখানে 10-11টার পরেই আপনি বলতে পারেন যে অনেক রাত হয়ে গেছে।
হ্যাঁ,
নীরবতা এই লেভেলে
ঢাকার আশেপাশে হলো অনেক বেশি নিরক্ষিত
এই জায়গাটা। তো উনি যাওয়ার পথে যখন মানে দেখে যে কোন একটা মহিলা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, এবং সবচেয়ে বড় কথা যেখানে কোনো মানুষই আনএক্সপেক্টেড, তাও এত রাতের বেলা একটা মহিলাকে এখানে দেখা একটু অন্যরকম। তো যে যাচ্ছিলেন তো উনি একটু কিউরিয়াস হয়ে মানে জানতে চায় বিষয়টা আসলে কি কি ঘটেছে। তো উনি যখনই জানতে চায় কে ওখানে বলে মানে হাঁকবে, কিন্তু কোনো ধরনের রেসপন্স পায়নি। তো ওনার হাতে ছোট্ট একটা টর্চ ছিল, তো সেই টর্চ মেরে আরেকটা এগিয়ে যায়, এবং টর্চের আলো যখন যত একটু এগিয়ে যাচ্ছে উনি দেখতে পাচ্ছে যে একটা মহিলা দাঁড়িয়ে আছে। এবং যখন উনি ধমকের সুরে কাছে গিয়ে জিজ্ঞেস করলো কে এখানে মানে এত রাত্রে কি, যখন ওই মহিলা একটু ঘুরে তাকিয়েছে তার ভাষ্য অনুযায়ী, চাওয়ালার ভাষ্য অনুযায়ী, এবং যেই ধরনের পরিস্থিতি উনি দেখেছে মানে উনি অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। ভাগ্যক্রমে ওনার কাছ থেকে প্রায় মানে খুব বেশি না, 5-7 মিনিটের দূরে হয়তো বা কেউ ছিল মানে যারা একটু শুনতে পেয়েছে হঠাৎ একটা চিৎকার। তো দু একজন মানুষ দৌড়ে এগিয়ে এসেছিল ওনার কাছে, এবং এসে ওনাকে এই অবস্থায় পাই যে অনেকটা টালমাটাল অবস্থায় ছিল। আমরা তাড়াতাড়ি র্যাপ আপ করে এখান থেকে।
চলো সুমন।
তো আজকের মতো সুমন আর শান্ত এই জায়গা থেকে বিদায় নিচ্ছে, তবে সামনের বৃহস্পতিবার আরো অনেকগুলা বন্ধুকে নিয়ে এবং কোন একটা হন্টেড জায়গা থেকে আবারও ঘরের জার্নিতে আপনাদেরকে নিয়ে যোগ দেবে।
এবার আমাকে শেষ করতে হবে, কারণ আজকের মতো এখানেই বিদায় আমরা। আগামী বৃহস্পতিবার আবারও ফিরে আসব ঠিক রাত 12টায়। আশিকি ভিয়া এই সপ্তাহ ধরে হয়তো আপনার বাড়ির পাশে কোন একটি জায়গায় বসে ধারণ করবে 103তম পর্ব, এবং হতে পারেন সেই পর্বের আপনি অতিথি। সে পর্যন্ত ভালো থাকুন, সবসময় নিরাপদে থাকুন, সেই শুভকামনায় শুভরাত্রি।
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।